Good FM. The night comes alive with Grammophon. ঘড়িতে সময় রাত 11:59, শুনছেন সব সময়ের রেডিও ফুটের FM, আর শুরু হয়ে গেল ভূত FM। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং বাংলাদেশের এবং পৃথিবীর যে প্রান্তে যারা বসে আজকে শুনছেন তাদের জন্য অনেক 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 শুভকামনা। এবং আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন তারা নানা সমস্যার মধ্যেও আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং সেই জন্য তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা, এত বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এসে শেয়ার করাটা মুখের কথা না, আসলে অনেক বড় একটা ব্যাপার। এই জন্য তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা। এবং আমরা মানে শুরু হয়েছে শোকের মাস, আপনারা সবাই জানেন। একই সাথে আমরা খুবই আশাবাদী আমাদের সামনের সময়গুলোকে নিয়ে, আমাদের যে তরুণ প্রজন্ম তারা সঠিক দিক নির্দেশনায় আমাদের এই দেশকে সামনে নিয়ে যাচ্ছে এবং সামনে নিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভূত FM শুরু করছি। এবং সবার জন্য অনেক 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 শুভকামনা থাকলো। শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে আপনি লিখতে চান, তাহলে মানে আপনি যদি আমাদেরকে ঘটনা শেয়ার করতে চান, তাহলে সেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofootie.fm, which is bhotfm@radiofootie.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন, একইভাবে আপনার লেখাও শেয়ার করতে পারেন আমাদের সাথে, সেটা আমরা পড়ে শোনাবো যদি সিলেক্টেড হয়। আর আমি বলেছিলাম যে কলকাতা থেকে যারা শুনছেন তাদের যোগাযোগ রাখতে আমাদের সঙ্গে, এবং তারা যখন ঘটনা পাঠাবেন অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠাবেন। স্পেশালি যারা কলকাতায় থাকেন এবং কলকাতায় বাস করেন তাদের জন্য এই রিকোয়েস্টটা আমার। এবং আমি আজকে শুরু করব কলকাতারই একটা ঘটনা দিয়ে। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে দুটো, www.facebook.com/www.facebook.com/bhootfm.com। এই দুটো পেজে গিয়ে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন আর অনেক কিছু। আজকে ভূতফের প্রথমবারের মতো একটা অ্যাড ফ্রি একটা এপিসোড আপনাদের উপহার দিতে যাচ্ছি, সো সবাই পুরোটার সময় আমাদের সঙ্গে থাকবেন সেটা আশা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়, যেটা একটা ইমেল, একটা লম্বা ইমেল। আপনাদের ধৈর্য নিয়ে শুনতে হবে, আমাকেও খুব মনোযোগ দিয়ে পড়তে হবে যাতে কোথাও কোনো ভুল না হয়ে যায়। এবং এই ইমেলটি আমাদের পাঠিয়েছেন যিনি, তিনি কলকাতার একজন অধিবাসী। আমি পড়ছি ঠিক তার মতো করে। নমস্কার রাসেলদাম, আমার নাম দীপাঞ্জনা দাস। দীপাঞ্জনা দাস থাকেন কলকাতায়, সেখান থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। তিনি লিখছেন, আমি আমার একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা ঠিক আমার সাথে ঘটেনি, কিন্তু আমারই পরিবারের লোকের সাথে ঘটেছে। সে কারণে আমি সবার আসল নাম এবং এক্সাক্ট লোকেশন বলতে পারছি না, ভালো লাগলে বলে শোনাবেন। মাস দুয়েক আগে আমাদের কাছে একটা বিয়ের নিমন্ত্রণ আসে, যার বিয়ে সে হলো আমার মায়ের ছোট কাকার ছেলে, মানে আমার দূর সম্পর্কের মামা, থাকেন চাকদহ বা চলতি কথায় চাকদাতে। সেখানে আমি শেষ যখন গিয়েছিলাম তখন আমি বেশ ছোট, তারপর আর যাওয়া হয়ে ওঠেনি। তারপর যথারীতি গেলাম নিমন্ত্রণ রক্ষা করতে। সেখানে পৌঁছে আমাদের অনেক আত্মীয়দের সাথে দেখা হলো, কাজিন ভাই বোন সবার সাথে দেখা হলো। যে মামার বিয়ে, তার মা অর্থাৎ আমার দিদা এক সময় আমায় বললেন তাদের বাড়ি থেকে দুটো বাড়ি ছেড়ে তার বোনের বাড়ি, তিনি এখনো কেন আসছেন না, তাই আমি যেন গিয়ে তাকে একবার ডেকে নিয়ে আসি। বুড়ো মানুষ, হয়তোবা খেয়াল নেই, সেই মতো আমি গেলাম সেই বাড়িতে। সাথে আমার দুই কাজিন ভাই বোন ছিল। বুঝলাম ছোটবেলায় এ বাড়িতে আমি এসেছিলাম। সেই বাড়িতে ঢুকে দিদাকে বার দুয়েক ডাকতেই তিনি বেরিয়ে এলেন। এসে আমাদের দেখে তিনি খুবই খুশি হলেন। তাকে আমাদের সাথে যেতে বলায় তিনি বললেন আগে তার ঘরে আমাদের আসতে হবে, না হলে তিনি কিছুতেই ছাড়বেন না। বয়স্ক মানুষের কথা উপেক্ষা করা যায় না, উচিত নয়। তাই তিনজন ওনার ঘরে গিয়ে বসলাম। দিদা বললেন তোমরা বসো দিদি ভাই, আমি এক্ষুনি আসছি বলে তিনি ভেতরে চলে গেলেন। আমরা ঘুরে ঘুরে ঘরখানা দেখতে লাগলাম। সারা ঘরে অনেকগুলো বইয়ের আলমারি, আর সেই আলমারি ভর্তি ফিজিক্সের বই। আমার ফিজিক্সের প্রতি বরাবর একটা দুর্বলতা থাকায় আমি সাগ্রহে সেগুলো দেখতে লাগলাম। দেখতে দেখতে দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে আমার চোখ আটকে গেল। একজন বছর ৩০ ভদ্রলোকের ছবি, ফর্সা রং, লম্বা নাক, শক্ত চোয়াল, ঘন ভ্রুর নিচে উজ্জ্বল দুটো চোখ, সেই চোখে দীপ্তিময় দৃষ্টি, সেই দৃষ্টিতে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। ছবিটা দেখে চেনা চেনা লাগলো, কিন্তু ঠিক মনে করতে পারলাম না। তার পাশেই আরেকটি ছবি, এই ছবিটা বেশ পুরনো, আমার বয়সী এক যুবকের ছবি। সুন্দর, সুগঠিত, সুঠাম চেহারা, পরনে জার্সি আর হাফ প্যান্ট, পায়ের নিচে একটা ফুটবল। এই ছবিটার দিকে তাকিয়ে আমার ধাঁ করে মনে পড়ে গেল, আরে এ তো তাপস মামা। ছোটবেলায় সে যেবার শেষ এসেছিলাম এই মামার সাথে আমার খুব ভাব হয়ে গিয়েছিল। আরো মনে পড়ল তিনি ছিলেন পদার্থবিদ্যার ছাত্র, ভীষণ মেধাবী বলে আমাদের পরিবারে তার বেশ একটা নাম ছিল। দারুণ ভালো ফুটবল খেলতেন। গতবার আমায় তিনি সাথে করে তার ফুটবল খেলার মাঠেও নিয়ে গিয়েছিলেন মনে পড়ল। কিন্তু তিনি কোথায়, বিয়ে বাড়িতে তো দেখলাম না। এই কথা মনে হতেই কারেটা পায়ের শব্দে পেছন ফিরে তাকালাম। প্রথমে ভেবেছিলাম দিদা এসেছেন বুঝি, কিন্তু সেদিকে তাকিয়ে আমার ভুল ভাঙলো। দেখলাম একজন রোগাটে গরমের লোক পাশের ঘরে যাবার দরজায় দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে অল্প অল্প হাসছেন। তার পরনে পাঞ্জাবি পাজামা, চুলগুলো বেশ বড়, কাঁধ ছাড়িয়ে নেমে এসেছে। আমরাও তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হাসলাম। তিনি এবার ঘরের ভেতরে ঢুকে এলেন। এসে রিনরিনে গলায় বললেন তোমরা কোথায় থাকো? এই কথা শোনার পর আমার ভাই আর আমার মন হাতের তলার মুখ চেপে খিক খিক করে হাসতে লাগলো। তাদের হাসার কারণ ছিল ভদ্রলোকের হাব ভাব, হাঁটা চলা, কথা বলার ধরন সবই পুরো মেয়েদের মতো। আমাদের চারপাশে এমন মানুষ আমরা প্রায়শই দেখি যারা প্রকৃতিগতভাবে ছেলে বা পুরুষ হয়ে জন্মালেও তাদের ভাবভঙ্গি চালচলন সবটাতেই মেয়েলি ছাপ থাকে। তাদের নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই ঠাট্টা বিদ্রুপ করা হয়, কিন্তু সেটা তাদের ইচ্ছাকৃত নয়, পুরোটাই হরমোনের তারতম্যের জন্য হয়ে থাকে। এটা আমরা জেনেও না জানার মতো করে তাদের নিয়ে মজা করি। এটা যে প্রকৃতিরই একটা খেলা সেটা আমরা ভুলে যাই তারা আমাদের মশকরার পাত্র নয়। আমি ওদের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসতে না করলাম, যেহেতু আমি ওদের থেকে বয়সে বড়, তাই তাদের শাসন করার দায়িত্বও আমার। ওদের হাসি আমাদের সামনে বসা দুটি মানুষও দেখছেন, তাকে দেখেই ওরা হাসছে সেটাও তিনি বুঝছেন। তিনি একই রকম ভাবে মেয়েলি ভঙ্গিতে বললেন, এই তোরা হাসছিস কেন রে অসভ্য কোথাকার। কথাটা বলার সময় তিনি হাতের বিশেষ এক ভঙ্গিতে তার মনের সামান্য অভিমান ব্যক্ত করলেন। তার হাতের মুদ্রাও নারী সুলভ, লক্ষ্য করলাম তার হাতের নখগুলো লম্বা, তাতে হালকা রং লাগানো, ইনি নেল পলিশ পরেছেন। আমার ভাই বোনগুলো হাসির থামানা গেল না। আমি বেশ বুঝতে পারছিলাম ফচকে ছেলে মেয়ে দুটো আমার পেছনে দাঁড়িয়ে ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে চলেছে। লোকটি এবার তাকিয়ে বলে উঠলেন, ওমা তোমার কানের দুলটা কি সুন্দর, আমায় এমন একটা এনে দিতে পারবে? আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না, কেবল হেসে ঘাড় নেড়ে সম্মতি দিলাম। তিনি আমার সাথে আরো অনেক কথা বলতে লাগলেন, সেগুলোর প্রায়ই সব সাজগোজ বিষয়ক। এবার আমার বেশ অস্বস্তি হচ্ছিল, তার কারণ হল সামনে বসা মানুষটা আমায় সমানে নকল করে চলেছে। আমি যেভাবে বসছি তিনিও ঠিক সেভাবে বসছেন, আমার বসার ভঙ্গি পরিবর্তন করলে তিনি হুবহু সেইভাবে গাল মানে সরে বসছেন, আমি গাল চুলকালে তিনিও তাই করছেন, আমি কানের পিঠে চুল সরালে তিনিও সঙ্গে সঙ্গে তাই করছেন। অর্থাৎ আমি তিনি আমায় একেবারে আয়নার মতো অনুকরণ করে চলেছেন। মুখে কিছু বলতে পারছিলাম না, কেবলই উসখুস করছিলাম। এমন সময় দিদা তিন পেয়ালা চা নিয়ে ঢুকলেন। ঢুকেই তিনি ওই লোকটিকে বললেন, তুই এখানে কি করছিস, যা ভেতরে যা। তার কথা শুনে লোকটি বলল, যাচ্ছি বাবা যাচ্ছি। উফ, তুমি না সত্যি কেমন যেন করো, আমি ঘর থেকে বেরোলে একটু লোকের সাথে কথা বলছি তাও ভালো লাগে না। লোকটি আবার সেই মেয়েলি ভঙ্গিতে দ্রুত ভেতরে চলে গেল। দিদা চায়ের কাপ সময় ট্রেটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে বললেন, বসলেন। আমি জিজ্ঞেস করলাম, উনি কে দিদা? দিদা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, চিনতে পারোনি তাই না? আসলে তোমারই বা দোষ কি, আমি নিজেই এখন ওকে চিনতে পারছি না। দিদা আঁচলে মুখ চেপে আবার বললেন, ও আমার ছেলে তাপস। তোমার তাপস মামা? ইনি তাপস মামা? আমি শুনে ভীষণ অবাক হয়ে গেলাম। কিন্তু আমার জস্তুর মনে পড়ছে, উনি তো এরকম ছিলেন না। দিদা বললেন, ছিলেন নাই তো, মাস চার আগেও ছেলে আমার এমন ছিল না, পুরোপুরি সুস্থ আর স্বাভাবিক ছিল আর পাঁচটা সাধারণ ছেলের মতো। কিন্তু এমন হলো কি করে হঠাৎ? যতদূর জানি এই ধরনের হরমোন প্রবলেম যদি কারো থেকে থাকে সেটা অনেক ছোট থেকেই ধরা পড়ে। এতদিন পর প্রাপ্ত বয়স্ক একটা মানুষের আচমকা এরকম পরিবর্তন হয় বলে শুনিনি। কি আর বলবো মা, আগে আমার ছেলে সারাদিন পড়াশোনা নিয়ে থাকত, কলেজে পড়াতে যেত, একদিনও কামাই করত না, ফুটবল খেলায় খুব ঝোঁক ছিল, আর এখন সারাদিন সাজগোজ নিয়ে থাকে, বারণ করলে শোনে না, শাড়ি পরে মেয়েদের মতো করে সেজে আয়নার সামনে গিয়ে বসে থাকে, কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে, বাড়িতেও পড়াশোনা করে না, আর কি সব ম্যাগাজিন আছে শাড়ি গয়নার ছবি দেয়া, সেই সব পড়ে সর্বক্ষণ, খেলাধুলার ধারে কাছেও যায় না, আর আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন নাচের ভঙ্গি রপ্ত করে। কি বলছো দিদা, মাত্র চার মাসে একটা মানুষ আমূল পরিবর্তন হয়ে যেতে পারে, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমার দেখা সেই তাপস মামাকে এবার বেশ মনে পড়ল, কুড়ি বছরের এক টকবকে তরুণ, পায়ের আগায় ফুটবল নিয়ে মাঠ দাপিয়ে বেড়ায়, পদার্থবিদ্যার এক কৃতি ছাত্র, মেহলি পড়ার লেশমাত্র নেই, সেই মানুষ দেয়ালে টাঙানো ছবির মানুষ আর খানিকক্ষণ আগে দেখা এই মানুষের মধ্যে কোনো মিলই নেই, বরং আকাশ পাতাল তফাত। দিদা বললেন, তারপর এক বিচ্ছিরি স্বভাব হয়েছে, সামনে কোনো মেয়ে দেখলেই তাকে নকল করবে, সে যা করবে ও হুবহু তাই নকল করবে। আচ্ছা, এটা তো কোনো মানসিক সমস্যা হতে পারে, তোমরা ডাক্তার দেখাওনি? আমি প্রশ্ন করি। দেখাইনি আবার, কলকাতায় নিয়ে গিয়ে বড় বড় ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু ধরতে পারেনি, কোনো সমাধানও দিতে পারেনি, আর দেবেই বা কি করে, এ তো কোনো রোগ নয়, ওর গায়ে যে হাওয়া বাতাস লেগেছে। হাওয়া কি প্রশ্ন করল আমার ভাইটা। হাওয়া বাতাস, দিদা বললো, মানে খারাপ জিনিস, সেই যে বেড়াতে গেল সেখানে গিয়ে সব সঙ্গ করে নিয়ে এসেছে। আমরা ওর জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, ভেবেছিলাম এবার ছেলের বিয়ে দিয়ে বউয়ের হাতে সংসার তুলে দেব, কিন্তু কি যে হয়ে গেল, ওর ঠাকুর, আমার ছেলেটা কি আর ভালো হবে না? দিদা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি জিজ্ঞেস করলাম, কবে থেকে এটা হয়েছে দিদা, কি করে হলো? দিদা এরপর পুরো ঘটনাটা আমাদের বললেন, বয়স্ক মানুষ তাই একটু এলোমেলো ভাবে বলছিলেন, আমি যতটা পাচ্ছি সাজিয়ে ওনার কথা অনুযায়ী গোড়া থেকে বলার চেষ্টা করছি। চার মাস আগে তাপস মামা আর তার ভাই দুই বন্ধু গিয়েছিলেন পুরুলিয়া বেড়াতে, তাদের নাম বিপ্লব আর সৌম্য। বিপ্লব নামের বন্ধুটি তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে আর অন্য বন্ধুটি সৌম্য তার এক ছোট ভাগ্নেকে নিয়ে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাদের থাকার ব্যবস্থা হলো একটা ছোট বাগান বাড়িতে, সেটা ঠিক করে দিয়েছিলেন মামারি কলেজের কোন এক প্রফেসর, তার এক আত্মীয়ের সম্পত্তি। এমনিতে ভাড়া দেওয়া হয় না কাউকে, কিন্তু মামার সাথে ভালো পরিচয় আছে বলে তিনি সব ঠিকঠাক করে দিয়েছিলেন বলে কয়ে। মামারা তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাঁচজন মিলে উঠলেন সেই বাগান বাড়িতে। প্রথম দিন তেমন কিছু ঘটেনি, দ্বিতীয় দিন থেকে শুরু কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে শুরু করলেন মামা। বাড়িটার সামনের বড় বাগানে একটা বেশ বাহারের দোলনা আছে। বিকেল বেলায় বিপ্লব মামার স্ত্রী নীলিমা দেবী তাইতে বসে মনের সুখে দোল খাচ্ছিলেন। এরা তাপস মামা সহ সকলেই দেখেছিলেন। সেদিন রাতের বেলায় মামা নিজের ঘরে শোবার আগে খাটে শুয়ে বই পড়ছিলেন, এটা তার বরাবরের অভ্যাস। রাত তখন অনেক হয়েছে, বাইরে বৃষ্টি চুপ চুপ করে, জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, ভারী মনোরম আবহাওয়া। মামা ভাবলেন ঘুমানোর আগে একটু বারান্দায় গিয়ে দাঁড়ানো যাক, শীতল বাতাস আর সোঁদাগন্ধ মাটির প্রাণভরে উপভোগ করতে তিনি বাইরে গেলেন। বৃষ্টি বেশ জোরেই পড়ছে, তার ঘরের বারান্দা থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়। তিনি সোজাসুজি বাগানের সেই বাহারি তার সোজাসুজি বাগানের সেই বাহারি দোলনাটা সেদিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন দোলনায় কে যেন বসে রয়েছে, দোল খাচ্ছে। কি অদ্ভুত, এত রাত্রে এই ঘোর বৃষ্টির মধ্যে কে দোলনায় বসে দোল খাবে? এই বাড়িটায় তারা পাঁচজন ছাড়া আর কেউ নেই। বাকিদের মধ্যে কার এমন মাথা খারাপ হল যে এই দুর্যোগের মধ্যে বাগানে যাবে? তিনি ভাবলেন হয়তো সৌম্যর ভাগ্নে হতে পারে, বাচ্চা ছেলে অনেক সময় বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে, এই বয়সে অনেক উদ্ভট খেয়াল মাথায় যাবে। তিনি চেঁচিয়ে ডাকতে যাবেন এমন সময় চারিদিক আলোকিত করে বিদ্যুৎ ঝলকে উঠল। সেই আলোতে তিনি দেখতে পেলেন, স্পষ্ট দেখতে পেলেন দোলনায় বসে সৌম্যর ভাগ্নে নয়, বিপ্লবের স্ত্রী নীলিমা দেবী। নীলিমা দেবী তার দিকে পিঠ করে বসে বিকেলের মতো একইভাবে দোল খাচ্ছেন, সেই একই শাড়ি তার পরনে, একই রকম ভাবে তার কায়দা করে চুল কাটা। মনে হল বিকেলবেলা তিনি যা দেখছিলেন সেটারই পুনরাবৃত্তি হচ্ছে। তিনি কিছুক্ষণ কি করবেন বুঝতে পারলেন না, তিনি ওনাকে ডাকবেন নাকি ওনাকে নিজের মতো ছেড়ে দেবেন। ভাবতে ভাবতে হঠাৎ দেখলেন দোলনাটা ফাঁকা, সেখানে কেউ নেই, অথচ তিনি সেখান থেকে কাউকে উঠে যেতে দেখেননি। মামা নিজের মনের ভুল মনে করে ঘরে চলে এলেন, যদিও তার মনে একটা খচখচানি থেকেই গেল। পরের দিন সকালবেলা মামা নীলিমা দেবীকে কথাটা জিজ্ঞেস করলেন, তাই তো শুনে পুরো অবাক। নীলিমা দেবী সেই সময় নিজের ঘরে ঘুমিয়ে কাদা, তাছাড়া অত বৃষ্টির মধ্যে মাঝরাত্রে কোনো পাগল ছাড়া কেউ দোলনায় দোল খাবে না, তিনি ঘুমের ঘরে ভুল দেখছেন বলে তারা সবাই মজা করতে লাগলো। মামাও ব্যাপারটা গম্ভীরভাবে নিলেন না, যদিও নেওয়া উচিত ছিল। সেদিন তারা ঠিক করলেন বাইরে বাগানে পিকনিক করবেন। তাদের জন্য মামার দুই বন্ধু গেলেন বাজারে, মামা নীলিমা দেবী আর ভাগ্নে রইলেন। তারা বাজারে যাবার পর মামা বসে বই পড়ছিলেন, সেই সময় নীলিমা দেবী এসে জিজ্ঞেস করলেন, আমার বড্ড মাথা ধরেছে, আমি চা বানাচ্ছি, তোমার জন্য বানাবো? মামা হ্যাঁ বলতে তিনি চা করতে গেলেন। কয়েক মুহূর্ত পরে তিনি গলা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, তাপস তোমার চায় আড়া দেব তো? মা সম মামা সম্মতি জানাতে তিনি তাদের দুজনের জন্য আলাদাভাবে চা নিয়ে আসলেন। সেদিনই বিকেলে তারা কাছাকাছি দিয়েছে কেউ। মামা ভীষণ অবাক হলেন, এগুলো হচ্ছে, কিছু একটা হচ্ছে, এটা তিনি বুঝতে পারছিলেন না। বাকিরা ফিরে আসার পরেও তিনি কিছু বললেন না, যদি আবার তারা তাকে নিয়ে মজা করে। এরপর সকালবেলা তাদের অযোধ্যা পাহাড়ে যাবার কথা, সবাই তৈরি হয়ে গিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই নীলিমা দেবী তখনও ওঠেননি। তারপর মামা তাকে তাগাদা দিতে ঘরে গিয়ে বলেন, বৌদি তোমার আর কত দেরি? মামা দেখলেন নীলিমা দেবী তখন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছেন। তিনি বললেন, এ তো হয়ে গেছে, এক্ষুনি আসছি। তিনি আরো খানিক পর তৈরি হয়ে এলেন এবং তারা ঘুরতে চলে গেলেন। ফিরে এসে তারা রাতের খাবার খেয়ে সবাই বাইরে বাগানে বসে গল্প করছিলেন। রাত তখন প্রায় দশটার কাছাকাছি। মামা বাথরুমে যাবার জন্য ঘরের ভেতরে এলেন, বাকিরা তখনও বাইরে গল্পে মুশকুল। বাথরুমে যেতে গেলে নীলিমা দেবীর ঘরের সামনে দিয়ে যেতে হয়, সেই ঘরে আলো জ্বলছিল। যাবার সময় মামা সেই দিকে চোখ পড়তে তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন আয়নার সামনে বসে আছেন নীলিমা দেবী, ঠিক সকালের মতো তিনি একইভাবে সেখানে বসে চুল আঁচড়াচ্ছেন। তার পরনে শাড়িটিও এক, সকালের দৃশ্যের সাথে এখনকার দৃশ্যের কোনো তফাত নেই। কিন্তু নীলিমা দেবী কখন ঘরে ঢুকলেন? তার থেকেও বড় প্রশ্ন হল, বাইরে বসে যে নীলিমা দেবী গল্প করছেন, তার পরনে রয়েছে অন্য পোশাক, তিনি মুহূর্তের মধ্যে পোশাক পরিবর্তন করে ঘরের ভেতরে কি করে আসবেন? এত অবধি উঠে এসেছিল, কিন্তু আয়নার সামনে বসে থাকা নীলিমা দেবী যখন অবিকৃত ভাবে সকালের মতো করে বলে উঠলেন, এই তো হয়ে গেছে, এক্ষুনি আসছি, তখন আর তিনি দাঁড়িয়ে থাকবার সাহস পেলেন না। তিনি সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে আসেন, এসে দেখেন তারা সবাই আগের মতো গল্প গুজব করছে, সেখানে নীলিমা দেবীও। তার পোশাকের কোনো পরিবর্তন হয়নি, তাকে দেখে মনে হচ্ছিল না তিনি এখান থেকে কোথাও গিয়েছিলেন। মামা তবুও প্রশ্ন করলেন, বৌদি তুমি কি এই মাত্র ঘরে গিয়েছিলে? আমি কই না তো, আমি তো এখানেই বসেছিলাম। মামা এবার বেশ ভয় পেয়ে গেলেন। তবে একটু আগে ঘরের ভেতরে তিনি কাকে দেখলেন? আগের দিন দরজার বাইরে কে ছিল, আর সেদিন রাতে দোলনাতেই বা কে ছিল? সে কেন নীলিমা দেবীকে নকল করে? সেদিন রাতে মামা নিজের ঘরে শুয়েছিলেন, তার কিছুই ঘুমতেই ঘুম আসছিল না, তিনি কেবল বিছানার পাশ ওপাশ করছিলেন। একসময় হালকা তন্দ্রা এসে গেল, কিন্তু কিছুক্ষণ বাদেই কিছু একটা শব্দে তার তন্দ্রা ছুটে গেল। তিনি বিছানায় সোজা হয়ে শুয়েছিলেন, চোখ খুলতেই তার চোখ গেল সিলিং এর দিকে। ঘরের আলো আঁধারিতে তিনি দেখতে পেলেন সিলিং ফ্যান থেকে ঝুলছে একটি মানুষের দেহ। সেই দৃশ্য দেখে তিনি আর সেখানে থাকার সাহস পাননি, চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যান। তার চিৎকার শুনে বাকিরা বেরিয়ে আসে, ততক্ষণে মামা অজ্ঞান হয়ে গিয়েছেন, তার মুখ থেকে আওয়াজ বের হচ্ছে। সবাই মামার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনেন। তাকে জিজ্ঞেস করা হয় তিনি কেন চিৎকার করছিলেন, তখন তিনি তাদের প্রথম থেকে সবকিছু খুলে বলেন। সব শুনে তারা সবাই খুব আশ্চর্য হয়ে গেলেন, আর নীলিমা দেবী ভয় পেয়ে গেলেন ভীষণ। তিনি আর সেই বাড়িতে থাকতে রাজি হলেন না, অবশ্য তাদের পক্ষে আর থাকা সম্ভবও না, কারণ সেই রাত থেকেই মামার ধূম জ্বর এলো এবং তিনি ক্রমাগত বমি করতে লাগলেন। তার শরীর এতটা অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে সবাই তড়িঘড়ি করে বাসায় ফিরে এলো। মামা যখন বাড়িতে ফিরে এলেন তখন জ্বরের তাপে তার গা পুড়ে যাচ্ছে। এরপর প্রায় 15 দিন তার জ্বর ছিল, সেই সময় তিনি সর্বক্ষণ বিছানায় পড়ে থাকতেন, ওঠার ক্ষমতা ছিল না। 15 দিন পর তিনি যখন সেরে উঠলেন তখন তিনি স্বাভাবিকের থেকে অনেকটা চুপচাপ হয়ে গেলেন। সবাই প্রথমে ভেবেছিলেন হয়তো শরীর দুর্বল থাকার কারণে এমনটা হয়েছে, কিন্তু তিনি আস্তে আস্তে নিজেকে বাইরের জগৎ থেকে গুটিয়ে নেওয়া শুরু করলেন। কলেজে পড়াতে যেতেন না, মাঠে খেলতে যেতেন না, বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতেন না। এর পাশাপাশি তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন আসা শুরু হলো। তিনি চুল বড় রাখতে শুরু করলেন, নখ বড় করতে শুরু করলেন, বাড়িতে কিছু মেয়েদের ম্যাগাজিন আনা শুরু করলেন যেগুলো তিনি আগে কোনোদিনই পড়তেন না। তার আচার আচরণ, কথাবার্তা, পছন্দ অপছন্দ সবেতেই পরিবর্তন আসা শুরু হল। সবকিছুতেই মেয়েলিপনার ছাপ পড়তে শুরু করল। ছেলের এমন অদ্ভুত পরিবর্তন দেখে দিদা স্বাভাবিকভাবে খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি তাপস মামার বাকি দুই বন্ধু যারা তার সাথে পুরুলিয়া ঘুরতে গিয়েছিল তাদের দেখে জানতে চাইলেন এমন কি হয়েছিল যার জন্য এই পরিণতি। প্রথমে তারা কিছু বলতে না চাইলেও দিদার জোরাজুরিতে বলতে বাধ্য হন। সেখানে যা ঘটেছিল তারা সব বললেন দিদাকে। তাছাড়াও বললেন তারা খোঁজ নিয়েছিলেন তাপস মামার কলেজের সেই প্রফেসরের কাছ থেকে যিনি এই বাগান বাড়ির সন্ধান দিয়েছিলেন। সেই প্রফেসরকে সব জানানোর পরে তিনি বলেন গত বছর সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। বাড়িতে তার যে আত্মীয়ের সেই বাড়িটা, তার পরিবারেরই একটি ছেলে তার বেশ কিছু বন্ধু বান্ধবদের নিয়ে পুরুলিয়া বেড়াতে গিয়েছিল। গিয়ে তারা সেই বাগান বাড়িতেই উঠেছিল। তার দলের একটি ছেলে ছিল যে কিনা স্বভাব চরিত্রে একেবারে মেয়েদের মতো, তাকে নিয়ে দলের বাকিরা খুব হাসি ঠাট্টা করত, সবসময় তাকে হেও করত, তাকে একেবারে হাসির খোরাক করে রেখেছিল তারা। তার কারণ, যার কারণে সে প্রথম থেকেই মানসিক অবসাদে ভুগছিল, তার উপর সেখানে বেড়াতে তাকে আরো নানাভাবে অপদস্থ করতে থাকে বাকিরা। একসময় তার মাত্রা ছাড়িয়ে যায়, সেই ছেলেটির সহ্যের সীমা ছাড়িয়ে যেতে থাকে, আর অপমান বরদাস্ত করতে না পেরে সে তার জন্য বরাদ্দ রাখার রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সবাই তখন ব্যাপারটায় গুরুত্ব বুঝতে পারেনি, কেউ কেউ মজা করে বলে যে সে রাগারাগি করে খিল দিয়েছে, কান্নাকাটি হয়ে গেলে সে নিজেই বেরিয়ে আসবে। এদিকে ঘরের ভেতর ঢুকে সেই ছেলেটি তার জীবনের চরম সিদ্ধান্ত নিয়ে নেয়। অবসাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সে বেছে নেয় অন্তিম পরিণতি। সে সিলিং ফ্যান থেকে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন দেখা গেল সে দরজা খুলছে না এবং ডাকাডাকিতে সাড়া দিচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা দরজা ভেঙে ফেলে। ভেতরের দৃশ্য দেখে তারা তখন পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে লাশ নিয়ে যায়। এই ঘটনার পর আর সেখানে কেউ যায়নি, থাকেনি। এক বছর পর তাপস মামারাই প্রথম সেখানে গিয়ে থাকেন এবং তাপস মামা একই ঘরে ছিলেন যে ঘরে ছেলেটি আত্মহত্যা করেছিল। সব শোনার পর আমার মুখ দিয়ে কথা শুনছিল না। এমন ঘটনাও ঘটে দুনিয়াতে যার বুদ্ধিতে কোনো ব্যাখ্যা মেলে না। তাপস মামা ঠিক হয়েছে, কি হয়েছে ঠিক আমি জানি না, কোনো ধারণা নেই। তবে সেই অশরীরী অস্তিত্বের কথা যদি ধরি, তবে একটা সূত্র উঁকি দেয়, যে ছেলেটি ওই ঘরে আত্মহত্যা করেছিল সে চেয়েছিল তার পুরুষ দেহেই নারী সত্তা বজায় রাখতে। কিন্তু এই সমাজ এই সহজ ব্যাপারটা ততটা সহজভাবে নেয়নি। অসহ্য বিদ্রুপের মাধ্যমে তাকে ঠেলে দিয়েছিল অবসাদের অন্ধকারে। সে হয়তো চেয়েছিল এক নারীর মতো হতে, তার পুরুষ দেহ নিয়েই, কিন্তু তার সে বাসনা অপূর্ণ রয়ে গেল। তাই হয়তো তাপস মামার দেহকে আশ্রয় করে সে তার বাসনা চরিতার্থ করতে চায়। তো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে সবাই এনজয় করেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার এই ঘটনাটি শোনার জন্য। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং প্রথম অতিথির কাছে তার প্রথম ঘটনাটি আমরা শুনে আসব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাব।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রানু নানক, আমি মামাপুর থেকে এসেছি।
শুনি আপনার ঘটনা।
আমার যে ঘটনাটা, এটা হচ্ছে এই বছরের ঘটনা। আমি এবার এসএসসি পাস করেছি। তো এসএসসির পরে সবাই লম্বা একটা ছুটি থাকে, সেই ছুটিতে আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের একটা কাজিনের বাসাতে। আমি ফ্রেন্ডের নাম উল্লেখ করছি না, কোনো একটা কারণে। তো এবার যেখানে গিয়েছিলাম সেটা ছিল সিলেট। সিলেটের মধ্যে সব থেকে একটা জানাশোনা জায়গার নাম কুলাউড়া। তো সেখানে আমি রাতের ট্রেনে ধরে, ট্রেন ট্রিপ ছিল যেহেতু, সেটা আমার লাইফের জন্য অনেক ভালো কিছু ছিল। তো রাত 10টার দিকে আমি ট্রেন উঠি, সে তো পৌঁছাতে পৌঁছাতে আমার রাত 3টা বেজে যায়। তো মধ্যরাত। তো সেই সময় আমাদের সাথে ছিল আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের একটা আঙ্কেল। তো স্বাভাবিকভাবে আমরা ওখানে নেমে আঙ্কেল চাপটা খেতে বললো, যা নর্মালি আমরা খেয়ে ফেলি। তো খাওয়ার পরে স্টেশন থেকে নেমে দেখি যে কোনো জায়গায় কোনো যানবাহন নেই। তো যেহেতু যানবাহন নেই, তো বললো জিজ্ঞেসলাম আঙ্কেল আমার কী হয়ে যায়। তো বললো বাজার দিয়ে যদি যাই তাহলে অনেক সময় লাগবে, মোর দেন 20 মিনিটস। তো যদি আমরা এই রেল লাইন ধরে যাই তাহলে আমাদের বাসা 5 মিনিট হাঁটলেই পেয়ে যাব। তো আমরা কথা আঙ্কেলের কথার সাথে একমত হলাম যে ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলছেন তো আমরা রেলপথ ধরে হেঁটে যাই। তো কথা অনুযায়ী আমরা হাঁটা শুরু করলাম। তো কিছু তো যাওয়ার পরেই, যেহেতু কুলাউড়া অত উন্নত শহর টাইপের না, আবার শহর বলতে গেলে মফস্বল টাইপের, তো আমরা যে হাঁটতেছি হঠাৎ করেই শিয়ালের ডাকের মতন কুকুরের ডাক আশপাশ থেকে শোনা যাচ্ছে। তো পাশের ফ্রেন্ডটা বলে উঠলো এটা কি ডাক। তো আমি বললাম যে এটা কিছু না, তেমন মানে আশেপাশে কোন কুকুর ডাকতেছে। তো ওকে ভয় দেওয়ার জন্য আমি ওকে একটু বেশি ভীত করতেছিলাম, কাজ ও একটু ভয় পায়। তো আমি ওর সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আঙ্কেলও সামনে ছিল। আমরা জানতাম না আসলে যে ওই আশেপাশে কি আছে না আছে, অন্ধকার চারিদিকে। তো আমাদের ফোনের ফ্ল্যাশ লাইটে যতটুকু আলো হয়। তো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি পাশেই ড্রেনের মতো কিছু একটা বড় ক্যানাল টাইপের। তো ওইখানে হঠাৎ করে মনে হয় ইট পড়ার মতো ধুম করে একটা আওয়াজ হলো, পানিতে যেমন ব্লাফ দেয় ব্লাফ আওয়াজ। তো আওয়াজটা শুনে ফ্যান একটু ঘাবড়ায় গেল যে ওখানে কি। তো আমি বললাম কিছু না, ও যাতে ভয় না পায় এই জন্য আমি ওকে বলে দিলাম যে ওখানে কিছু নাই, তুই ভয় পাস না। ফ্ল্যাশ লাইট দিয়ে দেখি পানি যে নড়বে, কিছু পড়লে নর্মালি রাতের বেলা ব্যাংক পড়তে পারে, আলো দেখে মনে হয় লাভ দিছে, কারণ আমি দেখেছি এরকম কিছু। পরে এখন ওখানে দেখি কোনো পানি কিছু নড়তেছে না। তো আমি আবার নর্মালি গিয়ে তো ভয় পাই নাই, তাই হচ্ছে নর্মাল কিছু একটা অন্য জায়গায় আওয়াজ হয়েছে। তো ওইভাবেই আস্তে করে হেঁটে চলে যাই। যাওয়ার পরে বাসায় উঠতে উঠতে বাসায় গিয়ে ফ্রেশ হই। তো হওয়ার পরে আমাদের যে রুমটাতে হয়, রুমটা ছিল এনাফ স্পেসওয়ালা। সো আমার ফ্রেন্ড ফ্রেশ হয়ে গেছিলো, তাও আমার ফ্রেশ হওয়া বাকি ছিল। তো আমি যখন বাথরুমে যাবো, তো চারিদিকে একটু দেখতেছিলাম যে আসলে আশেপাশে কি আছে রুমে। তো দেখতে খেয়াল করলাম যে রুমে সব জায়গায় কিছু ছোট ছোট চিরকুট টাইপের দোয়া লাগানো। আমার মাথার মধ্যে কাজ করলো যে এখানে দোয়া লাগানো কেন, রুমের মধ্যে কি কোনো সমস্যা আছে। পরে আমি নিজের মধ্যে রাখলাম, তো ভালো কথা, তো আমি যখন বাথরুমের দরজা খুলতে বাথরুমের দরজার মধ্যে দেখি চিরকুট লাগানো। তো তখন আমার মনে হলো যে সামথিং ইজ রং ইন দিস রুম। তো তখন আমি বাথরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে যখন শুচ্ছি, তখন দেখি বেডের কাছেও, বেডের মাথার উপরে সেখানেও ছোট চিরকুট লেখা দোয়া। তখন আমি ফ্রেন্ডে খোঁচা দিয়ে বলি যে দোস্ত এই রুমে মনে কোনো সমস্যা আছে। ও বললো তুই ঘুমাতো, তুই বেশি প্যারানর্মাল হয়ে যাস, কোনো কিছু দেখলে এই জন্য তোর মনে মনে হচ্ছে। আমি বললাম না, তুই নিজেই বল যে এখানে কি এক্সপ্রেশন থাকতে পারে, সব কিছুতে দোয়া, তোর বাসায়ও তো আছে, আমার বাসায়ও তো আছে, এত দোয়া তো নেই কোথাও। পরে সে বলে যে আচ্ছা তুই ঘুমা, রাতের বেলা এখন আর কি করবি, আজ আমি তো দিয়ে দিস, আমি ভয়ের কিছু না, আমি ভয় পাই না। তো আমি বললাম ঠিক আছে, কালকে সকালবেলা তাহলে যে আঙ্কেল বাঙ্কি টিকে জিজ্ঞেস করে ফেলিস যে কি কাহিনী আসলে। তো যেমন কথা ঠিক তেমন কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে 11 নাগাদ 12টার দিকে উঠেছি। সেদিন ছিল যেদিন আমরা সবাই যাই সেদিন বৃহস্পতিবার ছিল, তো তারপর দিন ফ্রাইডে। তো আমাদের যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে লেট হয়ে যায়। তো আমার সেদিন জুম্মার নামাজটা মিস হয়ে যায়। তো আমি আন্টিকে জিজ্ঞেস করি যে আন্টি এ বাসায় কি কোনো সমস্যা আছে। তারা ফার্স্ট একটু ইগনোর করে যে আসলে তো এখানে কোনো সমস্যা নাই, কেন কি হয়েছে। ধরলাম যে আন্টি যদি সমস্যা না থাকে তাহলে এত দোয়া কালমা কিসের জন্য, প্রোটেকশন কিসের জন্য। বলে আগে একটা সময় ছিল কিন্তু এখন আর কিছু নেই, তোমার ভয় পাও না, কিছু হবে না। তো স্বাভাবিকভাবে আমার মাথার মধ্যে একটু কিউরিয়াসনেস জাগে যেখানে কি ছিল না ছিল জানার জন্য। বাসার সবাইকে জিজ্ঞেস করি, কেউ বলতে তো আগ্রহী হয় না। পরে আমি যেহেতু জুম্মার নামাজটা পড়তে পারিনি, সেহেতু আমার ভাবি যে পাশেই তো কবরস্থান রয়েছে শুনেছি, তো ওখানে যে একটু মিলাদ পড়ে আসি বা জিয়ারত করে আসি। জিয়ারত করতে যেয়ে তো আন্টি আর যেতে দিচ্ছে না যে না বাবা তোমার এখন ভর দুপুর বেলা, 2টা বাজে, এখন যাওয়ার দরকার নেই। আমি জিজ্ঞেস করি যে কেন আন্টি, গেলে কি হবে। তো আন্টি বলে যে বাবা জায়গাটা ভালো না, তুমি যেও না। তাই আমি বলি যে আমার ফ্রেন্ডকে নিয়ে যাই, ফ্রেন্ড বলে আমি ঘুমাবো, এখন তুই যে একা গেলে যা। তো আমি এখন একা কি করব। পরে জিদ করে একাই বের হয়ে গেলাম। তো গোস্তানে যে আমি যখন জিয়ারত করলাম, জিয়ারত করার শেষে পাশেই খেয়াল করে দেখি ওখানে একটা মন্দিরও আছে, যে কারণে আমাকে আসলে আসতে দেওয়া হয়নি। মন্দিরের সামনে যে দেখি যে ওখানে ডেড বডি যখন পুরানো হয়, ওর সতীদাহ করার পর ওর কিছু হচ্ছে হাড্ডি বা কঙ্কালের যে পুরো অংশ সেটা পড়েছিল চটটট দিয়ে। তো আমার দেখে অনেক কিউরিয়াস জাগে আসলে, যে আমি কখনো দেখি নাই জিনিসটা। তো ফার্স্ট টাইম শ্মশানে যাচ্ছি, দেখতে আমার এক্সাইটেড ছিলাম। তো গেলাম, ওগুলো ধরে ধরে দেখছি, তখন মনে হচ্ছে অনেক গরম একটা হাওয়া আমার পাশ দিয়ে বয়ে গেল। তো আমি ফিল করলাম যে আসলে আমি ভাবছি মনে হয় এটা রোদের কারণে হচ্ছে, বেশি রোদ এদিকে তাই গরম বেশি এখানে। পর একটু পর মনে হচ্ছে আমাকে কেউ এই শ্মশানের ভিতর থেকে ফলো করতেছে। তা আমি এটা তুচ্ছ করে নাই, পর আমি যে জিনিস দেখতেছিলাম সেটা দেখে ওটাতে ধরতেছি। পর ওখান থেকে কিছু অংশ আমি হাতের মধ্যে নিয়ে পকেটে ভরে ফেলি যে আমার ফ্রেন্ডটাকে আমি ভয় দিব। পরে যখন আমার মনে হলো মাথার মধ্যে যে আমি তো এখনো শ্মশান দেখি নাই, কোথায় কি করা হয় না হয়, আমি যদি প্রাচীরটা টপকায় যাই ভিতরে তাহলে আমি দেখতে পারবো আসলে ভিতরে কি আছে। পরে আমার মনে হলো যদি ভিতরে কিছু থেকেও থাকে আমি তো পালাতে পারবো না, কাজ তালা মারো, উত্তর থেকে আমি সেন্সলেস হয়ে পড়ে থাকবো ওখানে। তখন কি করা যায়, তখন আমি একটু অনেকক্ষণ ধরে জিনিসটা দেখতে থাকলাম যে ভিতরে কি আছে না আছে। তখন মনে হচ্ছে কেউ ওখানকার ভিতর থেকে আমার দিয়ে কেউ তাকায় আছে। তো পরে যখন আমি উঠে আসবো তখন হঠাৎ করে পিছন থেকে একটা লোক আমাকে ডাকতে, এই ছেলে কি করছো এখানে। তো আমি বললাম যে আমি কিছু না, আমি এখানে নতুন আসছি, আমি দেখতেছি এই বাসাতে আসছি। তখন বলল আচ্ছা এখানে থেকে চলে যাও, জায়গাটা তো ভালো না। আমি কেন ভালো, সে কোনো উত্তর দিল না, বললো তোমার ভালো জন্য বলছি তুমি এখানে চলে যাও। তো ওই লোকটা তারপর আস্তে করে চলে গেল। তো আমি যেখানে ছিলাম দাঁড়ায় সেখানে যে স্তূপটা ছিল, অ্যাশেজ ছিল, ওখান থেকে হঠাৎ করে ধোঁয়া উঠে শুরু করলো, যেটা আমার কাছে অনেকটা উইয়ার্ড লাগছে। তো তখন জিনিসটা আমার একটু ভয় লাগা শুরু হয় যে হ্যাঁ এখানে কিছু একটা আছে যেটার জন্য ওখানে ধোঁয়া উঠতেছে, কারণ আমি যখন হাত দিয়েছি এটা তো ঠান্ডা ছিল বা আমার হাতে তো গরম ফিল হয়নি, তো ধোঁয়া উঠছে কীভাবে। পরে আমি ওখান থেকে আস্তে আস্তে হেঁটে বাসার মধ্যে যাই। এই ঘটনা আমি কাউকে বলি নাই, কাজ আমার ফ্রেন্ডও ভয় পাবে বা আন্টি যেটা যিনি ছিলেন উনিও বকা দিবে যে তুমি কেন গেছো এই ভর দুপুর বেলা। তো এখানেই শেষ নয়। তো তারপর দিন আমরা রুমে শুয়ে আছি, রুমের মধ্যে দেখা যাচ্ছে যে মনে বোঝা যাচ্ছে কিছু একটা শ্যাডো টাইপের দৌড় দিয়েছে। তো আমার ফ্রেন্ড তখনও জাগনা ছিল, তো আমি ভাবছিলাম যে ওকে একটু বলবো, কিন্তু পরে মনে হয়েছে যে আমাকে বিশ্বাস করবে না, কারণ আমি সবসময় ওকে মজা নেওয়ার জন্য ভয় দেই। তো এবারও মনে করবে আমি মনে করুন একটা ফালতু মজা করতেছি ওর সাথে, পরে আমিও কোনো কান দেই নাই। আর আমাদের আমি যে রুমে ছিলাম সেই রুমের পাশেই ছিল বারান্দা, বারান্দাতে ছিল অনেক কবুতর। রাত হলে কবুতর না হঠাৎ একটা সময় আসলে কবুতর ডাকা শুরু করে গুঁ গুঁ করে। তো এইটা আমার কাছে অনেক আজব লাগছে, মনে ভাবি যে চোর আসছে, কিন্তু পরে বান্দা যে দেখি কিছু নেই, পড়ে ফাঁকা। আর এখানে যে আমি অনেকগুলাই ঘুরে জায়গা ঘুরেছি, তো ঘুরে আমি একটা লোকের কাছে জানতে পেরেছি যার সাথে যিনি সম্পর্কে আঙ্কেল লাগে, উনি ওখানকারই একটা চা বাগানে কাজ করতো। তো উনি ফার্স্টে ওর ওনার জীবনে যে ফার্স্ট চাকরিটা পায় কোনো একটা চা বাগানের কটেজ পায়, উনি ম্যানেজার হিসেবে জয়েন করে। যেহেতু ম্যানেজার তার একটা বাংলো ছিল পাহাড়ের উপরে, চা বাগানগুলো যদি কেউ সিলেটের চা বাগানগুলোতে যেয়ে থাকে তাহলে দেখতে পাবেন যে ওখানকার চা বাগানগুলোর মধ্যে কটেজ থাকে যারা কিন্তু ওখানকার ম্যানেজারদের জন্য থাকে রেস্ট্রিক্টেড, ওখানে নর্মাল মানুষ থাকে না। তো তার ম্যানেজারের কটেজের পাশেই থাকে তাদের বা রুমে যারা কাজ করে তাদের বাসা। তো যেহেতু যেমন তো সে আঙ্কেল আমাকে একটা স্টোরি বললো, অনেক রিকোয়েস্টের পর যে আঙ্কেল এখানে কি কোনো ভূতের কাহিনী আছে, তো সে আমি যেহেতু এত কিউরিয়াস সে তখন আমাকে অনেক কিছু বলে যে হ্যাঁ আমার জীবনে একটা ঘটা কাহিনী আছে। তো আমি বলি যে আচ্ছা আঙ্কেল আপনি কি কিছু মনে করবেন যদি আমি এটা শেয়ার করি মানুষের সাথে বা যদি আমি এটা জানতে চাই? বলে না আমার বলতে সমস্যা নেই, কিন্তু যেহেতু আমার লাইফ এক্সপিরিয়েন্স ঘটা কখনো কেউ জিজ্ঞেস করেনি ভাবে, তুমি যেহেতু জিজ্ঞেস করলে আমি তোমাকে বলতেছি। তো ওনার জীবনে যে প্রথম চাকরিটা সে চাকরিটা পাওয়ার পর উনি পায় একটা কোনো একটা চা বাগানে, চা বাগানটা ছিল অনেক বিস্তৃত। তো যে অনেক বড় হওয়ার কারণে তার সে প্রথম জীবনে প্রথম চাকরি, সে ওখানে বনের পরিবেশটা ভালোই লাগছিল, সকালে উঠে নতুন একটা আবহাওয়া সবকিছু পাবে তার সব মিলায় তার ভালো লাগছিল। তো সে চাকরিটা নেয়, জয়েন করার প্রথম দিনই তার দারোয়ান তাকে বলে দেয় যে সাহেব আপনি ঘর থেকে সন্ধ্যা হলে বের হবেন না। তো সে কিছু মনে করে না, ভূত সে বিশ্বাস করতো না, সে ভাবছে মনে হয় এমনি বলছে তো কি বা হবে। সে বলছে যে স্যার আপনি যদি কিছু লাগে এখনই বলে রাখেন, আমি যা লাগে আমি আপনাকে দিয়ে যাব, আর যদি কিছু লাগে আমাকে ফোন দিবেন আমি আসব, আপনি দয়া করে ঘর থেকে বের হবেন না। সে আর ঘর থেকে সে বলে ঠিক আছে তুমি যাও। আর ওখানে আটটা মানে চা বাগানের মধ্যে নিঝুম রাত, তো এত রাতের মধ্যে মানুষজন আসলে কেউ ঘোরাফেরা করবে না। তো উনি ফার্স্ট ডেতে ম্যানেজার উনি থাকতে যায়, থাকার পরে তার সাথে কোনো কাহিনী ঘটে না। তো সে যেহেতু বলতে চাচ্ছে মনে করে যে আসলে কিছু নাই এখানে, তো তার পরের দিন রাতের বেলা সে স্মোক করত, তো বারান্দায় বসে সে ডিনার করার পরে আটটার দিকে স্মোক করতেছে। তো অল অফ এ সাডেন তার মা তার স্মোক তার হাতে লাইট ছিল কিন্তু সে লাইট টেবিলে রেখে স্মোক করতেছিল আর পরিবেশটা নিচ্ছিল ফিল নিচ্ছিল। দেন অল অফ এ সাডেন সে শুনতে পায় তার বাসার চারপাশ দিয়ে পাঁচ ছয়জন লোক হাঁটাচলা করতেছে বা দৌড়াচ্ছে, গ্রামের মানুষ কথাবার্তা বলতে বলতে হেঁটে গেলে কোনো কিছু সমস্যা হয়েছে এই জন্য মানে দৌড়াচ্ছিল। তো তার কিউরিয়াসিটি জায়গায় মাথার মধ্যে যে এত রাতে এখানে কে চোর টোর এলো নাকি, তো ওই এলাকায় আবার চোর ডাকাতে একটা ভয় ছিল। তো যেহেতু ভয় ছিল সে টর্চ ছাড়াই সে বের হয়ে যায়, সে গেটের সামনে যায়, তার যে মিনি গেটটা ছিল বাসার সে মিনি গেটটাতে বের হয়ে দেখে ভাই ভাই কিছুই নেই, পুরো খাঁখা অন্ধকার, কিন্তু তার নাকে কিছু তীব্র বিচ্ছিরি গন্ধ আসে, যেমনটা মাছ পচলে বা এরকমই ধরনের কিছু একটা ময়লার ডিবা থেকে যেটা আসে। তো সে এগুলো আর কিছু বলে না, তো সে রুমে ফিরে যায়। তারপরের দিন বেলার কথা দুপুরবেলা সে ঘরে আসে, ঘরে এসে সে ফিল করতে পারে যে তার রুমের বাইরে যে বারান্দা ছিল সে বারান্দা থেকে হাঁটাচলা করছে, কিন্তু ভর দুপুরবেলা কে হাঁটাচলা করবে, সেখানে তো কোনো লোক ছিল না, প্রহরীও ছিল না। তো বিকালে যখন তার ঘরে লোক আসে ঘর ঝাড়ু দিতে, সে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমরা দুপুরবেলা না তুমি আসলে তাহলে এখন আবার কেমন আসছো? সে বলল সাহেব আমি তো দুপুরবেলা আসিনি। বলে অন্য কেউ আসছে? বলে না সাহেব আপনার বাংলোতে শুধু আমি কাজ করি। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আমি না এরকম কালকে রাতেও এরকম দেখছি। তখন বলে আপনাকে প্রহরী বলে নাই যে ঘর থেকে বের হবে না রাতের বেলা? তো বলেছে হ্যাঁ বলেছে। তো কি হয়েছে? বলে কি যে আসলে কি সাহেব আপনাকে যেটা বলা হয়েছে সেটুকুই শুনেন, কারণ আপনার জন্য ভালো হবে না। তো তাকে জোর জবরদস্তি করা হয়, তাকে কিছু টিপস দেওয়া হয়, অনেক কিছু বলে তার কাছ থেকে কিছু কথা বের করা যায় যে শোনা যায় যে এই এই যে কটেজটাতে উনি রয়েছে সেই কটেজটা নাকি বহুত পুরনো, এই কটেজে আগে একজন লোক ছিল যে ম্যানেজার কিনা 15 বছর মতো কাজ করেছে। তো কাজ করা অবস্থায় সেই জায়গার টি গার্ডেনের মালিক তাকে কোনো কারণ ছাড়া বহিষ্কার করে এবং সেই পদে আরেকজনকে নিয়োগ করে। সেই জিনিসটা সে মেনে নিতে পারে নাই, সে বাড়ির মধ্যে আত্মহত্যা করে। তার আত্মা সেই কেস সেটা হওয়ার পরে 5 বছরের মতন এই কটেজটা পরিত্যক্ত থাকে। যেহেতু পরিত্যক্ত থাকে সেজন্য ওখানে কেউ যাওয়া আসা করে না, লোকজনও ভয় যায় না, কারণ ওখানে সুইসাইডের একটা কেস রয়েছে। তো তারপরে ওখানকার যে লোকটা, সে লোকটা চলে যায়, বলে সাহেব এই কথা কাউকে বলবেন না, আমার চাকরি চলে যাবে। বলে ঠিক আছে তুমি যাও, সমস্যা নেই। তো তার যেমন সে রাতের বেলা ছিল, তারপর আগের দিন রাতের বেলা সে দেখে যে ঘটনা দেখে, তারপর দিন সে আবার ঘুমাচ্ছে, তো ঘুমাতে যে জানালার পাশ দিয়ে কিছু উইসপারিং শুনে, যে কথা বলতেছে ফিসফিস করে। সে মনে করে ফিসফিসটা না ঘরের চারপাশে ঘুরতেছে, হঠাৎ করে মনে হচ্ছে রুমের মধ্যে চলে আসছে। তো যখন উইসপার শুনে সে উঠলো, সে উঠে মনে করলো সে মনে ঘুমের ঘরে ভুল শুনে হ্যালুসিনেশন হয়েছে। সে শুয়ে পড়ে, সে কিছুটা নিন্দা চলে আসে। তার একটা কি দুইটা বাজে, তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় কোনো একটা কারণে। যখন ঘুম ভেঙে যায় সে উঠে দেখে কালো ধরনের একটা শ্যাডো তার রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। তার সে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে টেবিল ল্যাম্পটা জ্বলায়, দেখে যে ওখানে কোনো কিছু নেই, ফাঁকা। সে মনে করে ঘুম থেকে উঠেছে মনে হয় মনের ভুল। তো তার পরের দিনের কাহিনী, সে রাতে খাওয়া দাওয়া করে আবার বিশ্রাম নিতে বেড়ে যায়। তো এবারকার কাহিনী আর বেশি রাত করেনি। এবার সে 10টা বাজতেই হঠাৎ করে দেখে যে মনে হচ্ছে যে তার বাড়ির বাইরে অনেক ঝড় হচ্ছে, কিন্তু সে সময় তো ঝড়ের সময় ছিল না, ঝড় কিসের। তারপর সে ঘুমতে বেড থেকে উঠে দরজাঙা লাগায়, যেহেতু বাড়ি বাচ্চা ঝড় হলে, তো সে ঝড়ের সময় সে দরজাঙা লাগাই দিয়ে শুয়ে পড়ে। তারপরে আচমকায় সে দেখে বাথরুমে পানি পড়ার শব্দ, বাথরুমের মধ্যে কেউ পানি ফেলাচ্ছে, কেউ গোসল করতেছে, লাইটটা অন হয়ে গেছে। সে মনে করলো মনে হয় তারই ভুলে সে লাইট অন করে রাখছে, আর পানি মনে হয় কোনো একটা ভুল কারণে বা সে কুচিয়ে আসছে সেটা পানি পড়ছে। কিন্তু সে দেখে যে আসলে পানির কলও ছাড়া নেই, বা হচ্ছে পানি যে গোসল করতেছে কেউ, সেটা বাথরুমটা শুকনো, সে যেমন লাস্ট দেওয়ার টাইম ব্যবহার করছিল ওইভাবে আছে। তো সে এবার একটু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে আল্লাহর নাম নিয়ে সে আবার বেড়ে বসে এসে শুয়ে থাকে। তো এবার যেটা হয়, মধ্যরাতের দিকে সে তার নিজের মতো কোনো একটা অবয়বকে আবিষ্কার করে তার রুমের মধ্যে। সে স্বপ্নেও এই ধরনের অবয়বকে দেখেছিল, যে তার সে অবয়বটা তাকে কোনো কিছু নিয়ে দৌড়াচ্ছে তার পিছে, যে তাকে মেরে ফেলবে। সে যখন ঘুম ভেঙে তাকায় থাকে, তখন দেখে সে অবয়বটা তার পায়ের কাছে আছে, এমনভাবে হাসছিল যেন সে অবয়বটা তাকে অনেকদিন পরে পেয়ে গেছে যে তাকে মেরে ফেলবে। তো সেটা দেখে সে ওখানে সেন্সলেস হয়ে যায়। সকালে যখন তার ঘুম ভাঙে, তার উঠতে দেরি হয়ে যায়, তখন বেলা হয়ে গেছে অনেক। তো তার মালিককে সে জানায় যে সে এখানে কাজ করবে না, তার বাসা চেঞ্জ করতে হবে, সে কলোনির মধ্যে অনেক কিছু শুনেছে এবং সে অনেক কিছু ফিল করতে পারতেছে। তো মালিক বলে তুমি তো এভাবে মিথ্যা কথা, এগুলো কোনো কিছু নেই। তখন তারা বলে কি যে না, আপনি আমার লাগলে চাকরি আমি ছেড়ে দিব, আমি দরকার আমি চাকরি করবো না, কিন্তু আমি এখানে থাকতে পারবো না, এটা আমার থাকার জন্য অসম্ভব। তখন তাকে বলা হয় আচ্ছা ঠিক আছে, তুমি একদিন সময় দাও আমাকে, আমি দেখি ব্যাপারটা কি হয়েছে। তো সেই দিন রাতে ঘটে মূল ঘটনা। সেদিন কি হয়, সেদিন সে খাওয়া দাওয়া করার পরে সে বেড়ে গেছে বিশ্রাম নিতে, সে অলমোস্ট ঘুমায় গেছে। তো ঘুম থেকে তার এমন একটা সময় ঘুম ভেঙে যায় সেখানে ঠান্ডা ফিল করে, কারণ সে যখন ঘুম ভেঙে দেখে সে ফ্লোরে শুয়ে আছে। তো সে ভয় পেয়ে যায় যে সে বেড থেকে ফ্লোরে কেমনে থাকে, আর ফ্লোরে থাকলে খাটের নিচে চলে যাবে কিভাবে, সে যদি পড়েও যায় তো বেডের পাশে পড়ে থাকবে, খাটের নিচে যাওয়ার তো কোনো সম্ভাবনা নাই। তো উনি যখন উঠতে গেছে, খাটটাও একটু ভালো উঁচা ছিল যে উঠা যাবে, মাথা উঠানো যাবে, কিন্তু তার মনে হচ্ছে কেউ একজন ধরে আছে। তার মাথার মধ্যে মনে হয়েছে যে হয়তো বা তাকে বোবায় ধরছে, বা এমন কিছু যে কিনা উঠতে পারতেছে না। দোয়া কালমা পড়ার পরেও তার সব হাত পা কেমন যেন অবশ হয়ে আসছিল, সেই পচার দুর্গন্ধটা আবার রুমের থেকে আসছিল। তো সে তখন আল্লাহর নাম পড়তে পারত। সেই সময় আল্লাহর কি ভাগ্য যে সে হচ্ছে মানুষটা অনেক ভালো ভাগ্য ছিল যে সেই সময় আজান দিয়ে দিছে। সে ওই মুহূর্তে ঘর থেকে বের হয়ে চিৎকার দিয়ে তার প্রহরীর রুমের দিকে দৌড় দেয়, দৌড় দিয়ে ওখানে গিয়ে সেন্সলেস হয়ে যায়। তো সেন্স যখন ফিরে, সে তখন সব প্রহরীদেরকে ঘটনা খুলে বলে যে এই এ হয়েছে আমার সাথে। পরে প্রহরীকে বলে যে মালিককে জানিয়ে দিবা আমি এই চাকরি করবো না। সে ওই অবস্থাতেই তার চাকরি ছেড়ে ব্যাগ গুছিয়ে চলে যায়। এই হচ্ছে আমার ঘটনা। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং কষ্ট করে আমাদের সাথে এসে যোগ দিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা কিছু ফেসবুকের কমেন্ট পড়ে ফেলি। রাফসান আলম রিজন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবির হোসাইন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তিনি বেশ পরিবেশ তৈরি করে শুনছেন সেটা তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন এমডি সম্রাট, এবং তিনি বলছেন যে তার কাছে এই শোটা অনেক পছন্দের একটি শো। আহমেদ আরাফাত আমাদের সঙ্গে আছেন, এবং তিনি উত্তরা থেকে আছেন এবং রেগুলার শোনেন তিনি জানিয়েছেন। অবুজ মন আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন জি এম শাহরিয়ার শামীম, আমাদের সঙ্গে আছেন রবিন হুসাইন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার কাছে ভয়ঙ্কর কাহিনী আছে লাইফে ঘটে যাওয়া ঘটনা, আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন সেটা। এবং পাঠিয়ে দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@bhutfm.fm। আমাদের সঙ্গে সঞ্জয় সরকার আছেন, আলমগীর মেহেদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন। বিজয় হাসান আছেন, তিনি বলছেন যে আমি শুনছি। এমডি দিজান রহমান আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে ভয় পাচ্ছি না। ইএইচ ইমন আমাদের সঙ্গে আছেন, ইমেলটা অনেক ভালো লেগেছে। লিওনার্দো ফ্রান্সিসকো আমাদের সঙ্গে আছেন, ইন্টারেস্টিং স্টোরি ভাইয়া আমাদের সঙ্গে। মুবাশির খান শান্ত আছেন, এবং আজকে স্পেশাল কেউ আসেন, তিনি জিজ্ঞেস করেছেন ভূতত্ম যারা আসেন তারা তো সবাই স্পেশাল, কারণ তারা তাদের ঘটনা শুনে আপনাদের ভয় দেখান, তাদের চাইতে স্পেশাল আর কি হতে পারে। হাসান শেখ আমাদের সঙ্গে আছেন, হ্যালো রাসেল ভাই, আমি সিরাজগঞ্জ জেলার চান্দাই কোনা থেকে বলছি। ওকে, ফুয়াদ আল মুক্তাদির আমাদের সঙ্গে আছেন, আমি শুনছি ভূতত্ম আজ রাতে ভয়ঙ্কর অনুভূতির স্বাদ। শেষ বিকেলের গল্প আমাদের সঙ্গে আছেন, জুলকারাইন ট্রাভেলার আমাদের সঙ্গে আছেন, সৌমিক মেহরান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লিটন নাটোর থেকে, এবং তিনি শুনছেন নাটোর থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়ান মোহাম্মদ সাজিদ, এবং তিনি বলছেন ঘটনাটা খুব বড় কিন্তু চমৎকার। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, এতদিনে খুঁজে পেলাম ভূত এফএম পেজটা, হ্যাঁ আপনি ঠিক জায়গায় আছেন। সোহান রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন টিসিবি তামিম বরিশাল থেকে শুনছেন। চেয়ারফুল স্বপ্নিল আমাদের সঙ্গে আছেন, রাজশাহী থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন জাহিদুল হক, এবং তিনি বলছেন যে তিনি মিস করছেন কিছুটা, আমি বুঝতে পারিনি আপনার মেসেজটা, আপনি আরো ডিটেইলে লিখলে বুঝতে পারতাম। রৌফ ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হচ্ছে ইমরান হুসাইন, এছাড়াও সন্ধি আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিফুল ওপি খুলনা থেকে, আমাদের সঙ্গে আছেন আরাফ মাহমুদ জাফর, এবং ফার্স্ট স্টোরিটা নাইস তিনি লিখেছেন। আল মাহফুজ বাপ্পি আমাদের সঙ্গে আছেন, রিয়ান রাকিব আমাদের সঙ্গে আছেন, এমডি জাবিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মারুফ রহমান জীবন অ্যাপ দিয়ে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এমডি আবদুল্লাহ গাজী আমাদের সঙ্গে আছেন, বলুন ভাই আজকের গল্প দুটি দারুণ লাগলো। আমাদের সঙ্গে আছেন এমডি, আমাদের সঙ্গে আছেন আরিফিন মীর, এবং তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। রিয়াদ আল তুর্জ আমাদের সঙ্গে আছেন, বরিশাল থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন হুসাইন আহমেদ দিরাব আছে, তিনি আছেন আমাদের সঙ্গে। এমডি শহীদুল, এছাড়া আমাদের সঙ্গে আছেন তাহসিন সোহান, আমাদের সঙ্গে এমডি হুসাইন আহমেদ লিখেছেন নিরাপদ সড়ক চাই, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিফুল অপি, আমাদের সঙ্গে আছেন হুসাইন আহমেদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন বাপ্পি খলিফা, অনেকে লিখছেন নিরাপদ সড়ক চাই, আমরা সবাই নিরাপদ সড়ক চাই, ডেফিনেটলি আমরা সবাই চাই। এমডি মাহমুদুল হাসান হৃদয় আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন মনজুরুর রহমান সেজান, ভয় পাচ্ছি না। আল মাহফুজ বাপ্পি আমাদের সঙ্গে আছেন, আই কে সাইমুম আমাদের সঙ্গে আছেন, শুক্রবার মানে ভূতাত্ম আমাদের সঙ্গে আছেন, উত্তম কুমার পল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ইউসুফ রনি, তারেক আহমেদ মুন্না আমাদের সঙ্গে আছেন, আবিদ অঙ্কন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এসকে ফিরোজ, সৌরভ আহমেদ চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন, তারিফ মুসবা মুবাশ্বর আমাদের সঙ্গে আছেন, রোহিত মোহাম্মদ রহমান শুভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রোমান হাসাইন, এছাড়াও দেবনা আনন্দ চক্রবর্তী, এছাড়াও আছেন এ বি হাসান রনি, তসলিম মাহমুদ যশোর থেকে অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর রিয়াদ ইব্রাহিম এছাড়া মালদ্বীপ থেকে শুনছেন তিনি। কেটি কাউসার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি আনিসুজ্জামান আমিন, আই লাভ বাবু ভাই, মিসিং ইউ বাবু ভাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি কবির বগুড়া থেকে শুনছেন, তেহসান আনাফ আমাদের সঙ্গে আছেন, এস কে শিওন আমাদের সঙ্গে আছেন, রেজওয়ান ডিফাত আমাদের সঙ্গে আছেন। আমরা ছিলাম ভূত আসামের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেটাতে, এবং এই পেজ যদি আপনি যে কমেন্ট করতে চান তাহলে আপনাকে যেতে হবে www.facebook.com/radio.furti। এই অ্যাড্রেসে না, এই অ্যাড্রেস তো যাবেনি, এটা আমাদের ফুর্তির পেজ, আর এটা হচ্ছে www.facebook.com/bhutafm.classic, যেখান থেকে আমি মেসেজগুলো পড়লাম। একটু পরে আমি ফুর্তির পেজে গিয়েও মেসেজ পড়ব, তবে তার আগে আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন সেটা বলবেন। আপনার ইউ হ্যাভ এ বিউটিফুল স্টোরি, আপনার স্টোরিটা অনেক ইন্টারেস্টিং, সেই স্টোরিটা খুব ধৈর্য নিয়ে আমরা সবাই শুনব, আপনি খুব ধীরে ধীরে চমৎকারভাবে বলবেন। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো ব্রেকে যাইনি, সো আমরা ঘটনাটা শুনে ফেলি, আশা করছি আপনারা এনজয় করছেন।
থ্যাংক ইউ রাসেল ভাইয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম
আসসালাম। তুষার আহমেদ বলতেছি, আমি মিরপুর এক থেকে এসেছি।
জি,
আসলে আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনাটা 2016 সালে ঘটে।
জি,
আমি 16 সালে ইন্টার পরীক্ষা দেওয়ার পর ভার্সিটি এক্সাম প্রিপারেশন নেই, তো অনেক প্রিপারেশন নেওয়ার পরও কোথাও পাবলিক ভার্সিটিতে মানে চান্স হয়নি আমার।
আচ্ছা,
যার কারণে আমি একটু ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলাম, আর বাসা থেকেও বলতেছে যে এই সময়টা এখন তুমি কি করবা, তুমি তাবলিকে চলে যাও। তো আমি ভাবলাম যে হ্যাঁ, যে আমার দিল সায় দিল যে আমি হ্যাঁ যাবো ইনশাল্লাহ। তো আমার ভাইয়ের পরামর্শ, আমি হ্যাঁ ছাত্র জামাতের সাথে, এসএসসি ছাত্র জামাতের সাথে হ্যাঁ 40 দিনের জন্য বের হই। আমার খুলনায় রোগ হয়, কাকাইল মসজিদ থেকে আমাদের রোগটা করে দেয় খুলনা বটিয়াঘাটা ইউনিয়নে।
আচ্ছা,
জামাতের যখন 15 দিন চলতেছে, তো ওই অবস্থায় আমরা একটা মসজিদ চেঞ্জ করি। তো 17তম দিনে যে হ্যাঁ আমরা সুখদার ইউনিয়ন একটা বাজার মসজিদ থেকে উঠি। তো বাজার মসজিদের হ্যাঁ একটা মানে একপাশে, বাজার মসজিদের একপাশে একটা নদী ছিল, আর যেহেতু বাজার মসজিদ প্রচুর লোকের সমাগম হয়, কিন্তু সমাগমটা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো সন্ধ্যা পর্যন্ত লোকের যাতায়াত আছে, তো নৌকা এপার থেকে ওপার হচ্ছে, মোটামুটি দেখা যায় যে সন্ধ্যার পরে আর কোনো লোক থাকে না বাজারে। হ্যাঁ, তো ওই মসজিদ আমাদের প্রথম দিন। তো আমি ওই জামাতে প্রথম দিনে খেদমতে থাকি মসজিদে। আর রাসেল ভাই যদি মসজিদের মানে বিবরণটা দেই, হ্যাঁ মসজিদটা বেশি বড় না, টিনশেড মসজিদ, আর মসজিদটা তিনটে স্টেপে বিভক্ত। প্রথমটা হচ্ছে ভেতরের অংশ যেটা মানে থাই করা, আর একটা ছোট বারান্দা, আর বাইরে একটা বড় বারান্দা যেখানে ওযু করার ব্যবস্থা আছে। তো ওই দিন আমি খেদমতে ছিলাম, সারাদিন খেদমত করার কারণে হ্যাঁ গোসল করার সময় পাইনি, যে গোসল করব হ্যাঁ ওই সময়টা আমার হয়নি। তো যার কারণে আমি চিন্তা করলাম যে রাতে শোবার আগে হয়তো বা গোসল করে নিলে আমার ঘুমটাও ভালো হবে, আর আমি ঘুমায়ও আরাম পাবো। তো মোটামুটি মানে আমলও শেষ হয়ে গেছে সব, ঈশান আমাদের পর সবে খানা দানা খাইছে, হ্যাঁ খাওয়ার পর এরকম বিছানায় চলে গেছে। তো আমিও আমার শরীরটাও ক্লান্ত, আজকে অনেক মানে মানে ক্লান্ত লাগতেছে, খেদমত করছি, মোটামুটি সমস্ত আমলে জুড়ছি, যার কারণে একটু মানে শরীরটা দুর্বল লাগতেছে। তো আমি বিছানায় চলে যাই যে না এখন আর গোসল করবো না। তো যখন বিছানায় চলে যাই, যেহেতু গ্রাম ওখানে কোনো কারেন্ট নেই, যার কারণে আমি ভাবলাম যে না গরম লাগতেছে গোসল করে নিলে ভালো হইতো। তো আমি এপিট ওপিট করতে করতে দেখা যায় যে 12টা বেজে গেছে, গোসল আর করিনি। তো একটা সময় আমি ডিসিশন নিলাম না, গোসল না করে ঘুমাইলে আমার আর ঘুম হবে না। তো আমি তো প্রস্তুতি নিলাম গোসলের জন্য, একটা গামছা নিলাম, লুঙ্গি নিয়ে বের হয়ে গেলাম। তো বের হওয়ার সময় আমি আবার আমার যে আমিষ ছিল, তো ওই আমিষের কাছে আমি অনুমতি চেতে যাই যে আমিষ আপনি কি আমার সাথে যাবেন। তো আমি সব একটু ক্লান্ত বোধ করতেছে, যার কারণে উনি বললো যে তুমি অন্য কোনো সাথীকে নিয়ে যাও, হ্যাঁ ভালো হবে, আমি একটু রেস্ট নিই। তো আমি অন্য কোনো সাথীর কাছে যাই, এক স্টুডেন্টের কাছে যাই যে আমার ছোট ছিল, যেহেতু এসএসসি ছাত্র জামাত। তো ওকে আমি রিকোয়েস্ট করি, ও আমাকে বলে যে যে ভাইয়া আমার তো খুব ক্লান্ত লাগতেছে, মসজিদ চেঞ্জ করছি আর পুরোটা দিন হ্যাঁ খুব ক্লান্ত লাগতেছে, আমি ভাইয়া অন্য কাউকে নিয়ে যান। তো আমি কাকে বলবো এখন? আর পাবলিক জামাতের একটা বিশেষ বিষয় কি যে মুরব্বীরা বলে যে যে একা একা আপনারা কখনো মসজিদ থেকে বের হবেন না রাতের বেলা বিশেষ করে, হ্যাঁ কোনো সাথীকে নিয়ে গেলে ভালো হয়, হ্যাঁ মুনাসের সাথী, হ্যাঁ বড় সাথী নিয়ে গেলে ভালো। তো আমি আমি কোনো সাথী না থাকার কারণে আমি নিজেই সিদ্ধান্ত নিই যে না যে আমি একাই বের হব। তো আমি এরকম মসজিদের মেম্বর থেকে চাবি নিয়ে হ্যাঁ বের হয়েছি, তালা খুঁজছি, কেঁচি গেটের তালা খুলে বের হয়ে এরকম ঘাটে গেছি, গোসল করছি, হ্যাঁ গোসল করার পর যেহেতু ভাটা চলতেছে হ্যাঁ আমি মগ নিয়ে গোসল করছি, হ্যাঁ তারপর কাপড় পরিবর্তন করছি, কাপড় পরিবর্তন করার পর দেখা গেছে যে এগুলো তো ধোয়া দরকার, রাত করে কি আর ধোয়া সম্ভব? সেজন্য আমি করলাম কি যে কাপড়গুলো একটু উপরে রেখে আসছি যাতে যে জোয়ারের পানিতে ভাইসা না যায়। তো আমি চলে আসছি, রাসেল ভাই আমার শরীর পুরো শরীর ভিজা, হ্যাঁ পুরো শরীরটাই আমার ভিজা, এখন আমার শরীরে খালি পরনে একটা গামছা গামছা পেঁচানো ছিল, হ্যাঁ চুল ভেজা, সমস্ত শরীর ভেজা, এই অবস্থায় আমি মসজিদের ভিতর ঢুকি। তো ঢুকার পর রাসেল ভাই আমার হাতে তালা চাবি, আমি হ্যাঁ কেঁচি গেটটা চাপায়া হ্যাঁ চাপায় চাপায় এরকম তালা মারবো, এই সময় তালা মারার সাথে সাথে আমি একটু মানে মুভ করছি পিছে, তো দেখলাম যে ট্যাবের আওয়াজ চলতেছে, ট্যাবের যেরকম পানি পড়ে ওইখানে একটা আওয়াজ হইতেছে। তো আমি ভাবলাম যে যে কে, তো দেখলাম একজন একজন বৃদ্ধ লোক। আমার কাছে মনে হলো রাসেল ভাই যে লোকটা মনে হয় বহুত বড় আল্লাহওয়ালা লোক, হ্যাঁ খুব সুন্দর চেহারা, হ্যাঁ দাড়ি পাকা, কাঁচা পাকা দাড়ি, হ্যাঁ খুব সুন্দর চেহারা, সুস্থির চেহারা, দেখলে যে কেউ দেখলে মনে হবে যে না সে মনে হয় অনেক বড় নেককার লোক। তো ওনার চোখে আমার যখন চোখ পড়ল তো উনি আমার দিকে মানে মানে পা থেকে মাথা পর্যন্ত আমার দিকে চেয়ে আছে। তো আমার মুখ থেকে তখন সালাম বের হলো যে আসসালামু আলাইকুম। তো উনি আমার দিকে আবার মানে এক দৃষ্টিতে তাকাইছিল, তো তাকানোর পরে উনি আমাকে ইশারা দিলেন হ্যাঁ যে আমার সালামটা নিয়েছে। তো আমি ভাবলাম যেহেতু যে বাইরে থেকে আসছে হয়তো বা নামাজ পড়বে, আমি তালা লাগাই দিই, ভিতরে চলে যাই, ওনার নামাজ শেষ হলে আমি আবার তালা লাগাই দিব। তো আমি এরকম ভিতরে চলে যাই, আমি ড্রেস আপ পাল্টাই, হ্যাঁ ড্রেস আপ পরিণতন করে লোকটা ভিতরে আসে। কিছুক্ষণ পর উজু করার পর লোকটা ভেতরে আসে, আসার পর উনি নামাজ পড়া শুরু করে। আমি দেখতেছি উনি নামাজ পড়তেছে আর আমার খুব ক্লান্ত লাগতেছে গোসল করার পর, তো একটু একটু মশারি তালে ভিতরে গিয়ে একটু মানে মানে মাথাটা শোয়ালাম যেন একটু ঘুমাই। তো আমি ভাবলাম যে সারাদিন তো মেহনত করা হয়েছে, তো কোনো তো বড় সাথী পাইলাম না, উনি মনে হয় এলাকার সাথী, ওনার সাথে একটু কথা বললে ভালো হয়, যেহেতু ঘুম আসতেছে না এখন কি করব। তো আমি দেখতেছি ওনার নামাজ কখন শেষ হয়। তো যখন ওনার নামাজ শেষ হলো তখন আমি মশার ভিতর থেকে বের হয়ে তার সঙ্গে কথা বলার জন্য তার পাশে গিয়ে বসলাম। তো নাম সালাম ফিরে ফিরছেন উনি, এখন জিকির মানে হাতের কড়ি গুনতেছেন, জিকির করতেছেন, আমি দেখে বুঝতে পারছি। তখন আমি ইশারায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো উনি আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিলেন। পরে আমি জিজ্ঞাসা করলাম হজরত আপনি কি এই মসজিদের সাথে? তো উনি কোনো আমাকে রিপ্লাই দিল না, উনি উঠা খাড়ায় গেল, খাড়ায় আমাকে মনে হইতেছে যে একটা রাসেল ভাই ইশারা দিল যে তুমি আমার পিছে পিছে আসো। তো আমিও কেমন জানি মনে হইতেছে যে একটা ধাঁধার ভিতরে পড়ে গেছি। উনি হাঁটা শুরু করলো, আমিও তার পিছে পিছে হাঁটা শুরু করলাম। হ্যাঁ তো উনি এরকম হ্যাঁ এরকম থাই গ্লাস বের হয়ে বারান্দায় চলে গেছে, আমিও তার পিছে পিছে মানে যাওয়া শুরু করলাম। এই অবস্থায় রাসেল ভাই যখন সে সেকেন্ড বারান্দাটা পার হয় তখন আমি মনে হইতেছে যে আমি তার সাথে কেন জানি পারতেছি না, তার সাথে তাল মিলাইতে পারতেছি না তার পিছু পিছু। হ্যাঁ তো সে যখন সেকেন্ড বারান্দা চলে যায় তখন আমি থাই গ্লাস এরকম এরকম খুলে সেকেন্ড বারান্দায় যাই, কিন্তু সেকেন্ড বারান্দার পর ওনাকে আমি আর দেখতে পাইতেছি না। দেখলাম যে উনি তৃতীয় বারান্দায় চলে গেল, অজুখানা চলে গেছে, অজুখানার ওইখানে কেঁচি গেটে যখন সামনে গেল তখন উনি যেন কিরকম ভাবে কেঁচি গেট থেকে বের হয়ে গেল, মানে বাতাসের সাথে, যেটা রাসেল
ভাই মনে হচ্ছে যে মানে উনি জাস্ট
হ্যাঁ হ্যাঁ
কেঁচি গেট ভেদ করে
চলে গেছে।
তা আমি আমার চোখে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার আমি এগুলো কি দেখতেছি। দেখলাম উনি আস্তে 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 বাতাসের সাথে 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 নদী, হ্যাঁ ওই নদীর উপর দিয়ে আস্তে করে চলে ভ্যানিশে গেল। আচ্ছা এই দৃশ্য দেখার পর আসলে আমি তো মানে বুঝতে পারতেছি না যে আমি এখন কি পাবো। আমি যে পরিমাণ ভয় পাইছি আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না যে আমি যে দৌড়ায়া যে মসজিদের ভিতরে যাব, হ্যাঁ আমার এই শক্তিটা পর্যন্ত ছিল না আসলে। হ্যাঁ আমার শরীর মানে মনে হইতেছে যে না আমার আমি আর পারবো না। তো এই অবস্থা আমি ওইখানে শুয়ে পড়ি, হ্যাঁ যে আমার মনে হইতেছে যে আমি সেন্সলেস হয়ে যাবো, হ্যাঁ এই অবস্থা আমি ওইখানে শুয়ে পড়ি। তো যখন ফজরের আজান দেয়, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে আসে, তখন উনি আমাকে ওযুখানায় পায়। যে ওযুখানায় একটা ছেলে এখানে শুয়ে আছে যে বেডিং ভিতরে, অথচ সে এখানে শুয়ে আছে কেন? তো উনি আমাকে ডাক দিল যে কি হয়েছে তোমার। তো উনি আমার চেহারা দেখে বুঝতে পারছে যে রাসেল ভাই আমার সাথে কিছু একটা ঘটছে। তো উনি আমার চেহারা দেখার পর বলতেছে ভয় পাইছো? আমি বললাম যে জি হ্যাঁ ভয় পাইছি। তো কি দেখছো? আমি বললাম যে একটা লোককে দেখলাম উনি আসলো উজু করলো নামাজ পড়লো, হ্যাঁ ওনার সাথে আমি কথা বললাম যে আপনি মসজিদের সাথে কিনা এই আশা বিষয়ে জিজ্ঞাসা করার জন্য কথা বললাম। তো উনি আমার কোনো কথা উত্তর না দিয়ে সোজা এরকম কেচে কেটে ভিতরে বাতাসের সাথে বের হয়ে গেছে। তো এটা দেখে আমি ভয় পেয়েছি, ভয় পাও না। পরে উনি আমাকে হ্যাঁ মানে দোয়া কালাম পরে আমার বুকে ফু দিয়ে দিচ্ছেন, পরে আমি নিজের বেডিং এ গিয়ে শুয়ে পড়ি। এই ঘটনাটা আমি কাউকে রাসেল ভাই জানাই নাই, এই ছিল আমার ঘটনা।
আচ্ছা, এবং পরের দিন তো আপনার কোন একজন,
হ্যাঁ এটা আমারই এক বন্ধু নাম পারভেজ, ওর সাথে এই ঘটনাটা ঘটে। তো ও এরকম যে ফজরের নামাজের আগে মানে আমরা তো
একই মসজিদে,
হ্যাঁ একই মসজিদে। তো উনি আমাকে ও আমাকে বলতেছে মানে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে ও আমাকে ডাকতেছে।
আচ্ছা,
যে তুষার ওঠ। আমি বললাম যে কি হয়েছে? বলে যে দোস্ত ভয় পাইছি, তুই একটু ওঠ, আমি তো একা একা টয়লেটে যেতে পারবো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই টিস্যু নে ভাই, আমার কাছে তো টিস্যু শেষ হয়ে গেছে, আমি উঠতেছি। তো ও উঠার পরে বলতেছে কি হয়েছে, ভয় পাইছিস কেন? তো ও টয়লেটে গেছে, ও টয়লেটে যাওয়ার জন্য আমাকে ডাক দিছে, তো আমি উঠছি, ও আর আমি একসাথে টয়লেটে গেছি। তো যাওয়ার পর ও আমি ওকে জিজ্ঞাসা করতেছি কি রে কি দেখে ভয় পাইছিস। তো আমি যখন উঠি আমি ভাবছিলাম যে হয়তো বা আরো কেউ উঠছে। তো আমি মসজিদের ডান কোণে দেখি যে নাইম নামের একটা ছেলে আমাদেরই মসজিদের সাথে মানে মসজিদের আমাদের জামাতের সাথে, তো ও ফতুয়া পড়া মানে সুন্নতি গেঞ্জি যেটাকে বলে টুপি ছাড়া নামাজ পড়তেছে। তো ওর কাছে অবাকের বিষয় না, যেহেতু তাহাজ্জুদে উঠছে হয়তো বা গরম লাগতেছে, হ্যাঁ ফতুয়া সুন্নতি গেঞ্জি টুপি ছাড়া নামাজ পড়তে পারে স্বাভাবিক। তো ও টর্চ মেরে মেরে মশার ভিতর দেখতেছে যে আর কে উঠছে কিনা। তো ও যখন মসজিদে বাম প্রান্তে থেকে ডান প্রান্তে ক্রস করছে দেখছে ওর নামাজ শেষ। তো ও নাইমকে বলতেছে নাইম তুই একটু দাঁড়া, আমি টয়লেটে যাব। তো ওর কোনো কথা রেসপন্স না দিয়ে নাইম পাঞ্জাবিটা কাঁধে ঝুলে হাঁটা শুরু করছে। তো ও ওর পিছু পিছু হাঁটা শুরু করছে, দাঁড়া আমিও টয়লেটে যাব। এই অবস্থায় ও যখন ও এরকম মসজিদের প্রথম বারান্দা ক্রস করে ওর সাথে তাল মিলাইতে পারে নাই। তো যখন সে একদম শেষ বারান্দা গিয়ে দেখে যে ও নাই ভ্যানিশ, তো এইটা দেখে ও আরো ভয় পায়।
আচ্ছা,
এই ছিল ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি কিছু মেসেজে, কমেন্টে চলে যাব। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন, এবার কিন্তু রেডিও ফুর্তির পেজ থেকে পড়ছি, আমাদের সঙ্গে আছেন আফিফা ইসলাম ঐশী না লৌসি, এবং তিনি বলছেন হ্যালো কেমন আছেন, আমি পায়েল খুলনা থেকে শুনছেন। তিনি ইয়াসিন শফিন আমাদের সঙ্গে আছেন, গত 2 বছর ধরে তিনি ভূতফ্রেম শোনেন, ভূতফ্রেমের একটা লাইভ পর্বও তার মিস হয় না, এবং তিনি তা সেটা লিখেছেন, এবং বন্ধুদের সকলদেরকে ভূতফ্রেম শোনার জন্য আমি ইনভাইট করি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রবিন হুসাইন, সালামু আলাইকুম রাসেল ভাই, আমার কাছে ভয়ঙ্কর কাহিনী আছে, ভয়ঙ্কর কাহিনী থাকলে আপনি অবশ্যই সেটা পাঠিয়ে দেন আমাদের কাছে, এবং সেটা পাঠিয়ে দিতে হলে যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বিএম তামিম খান। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তামিম, ওয়ালাইকুম সালাম, এবং রিয়াদ সৌদি আরব থেকে তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন নোবেলিস বক্তি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আবুজার জুনিয়র, এবং আমাদের সঙ্গে তিশা চৌধুরী আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অরণ্য মেহেদি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আচ্ছা 34 বছর পর জিন একটা লোককে ফেরত দেওয়ার কথা ছিল, সেই অনুযায়ী এই মাসে ফেরত দেওয়ার কথা, বিষয়টি নিয়ে কিছু তথ্য বের করেছেন কিনা। অবশ্যই তথ্য বের করেছি এবং তিনি আবারও আমাদের সাথে যোগাযোগ করেছেন, হয় আসতে চেয়েছেন অথবা ঘটনা পাঠিয়েছেন কোনো একটা কিছু হবে। তবে সেই ভদ্রলোক যার 34 বছর আগে যার ফিরে আসার কথা ছিল তিনি ফিরে আসেননি সেটা তিনি লিখেছেন, এইটুকু আপনাকে নিশ্চিত করতে পারি। তাকে আমরা হয়তো কিছুদিনের মধ্যেই পাব। সিনথিয়া ফ্রেন্ড মিতু আমাদের সঙ্গে আছেন, লিখেছেন শুনছি। আমাদের সঙ্গে আছেন রাইসুল হাসান রনি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এমডি রবিউল রানা, আমাদের সঙ্গে তানভীর আহমেদ হিমু চৌধুরী আছেন, রফিউল ইসলাম তামিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এছাড়াও আছেন গোবিন্দ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন অর্থহীন এবং অর্থহীন সুমন, মুস্তাফা তামিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাকিব হাসান, আমাদের সঙ্গে আছেন ইসমাইল, এছাড়াও এমডি আবদুল্লাহ গাজী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে মসজিদের গল্পটা তার কাছে ভালো লেগেছে, রাকিব হাসান দীপ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জয় দাস জয়, আমাদের সঙ্গে জো দাস জয়, আমাদের সঙ্গে আছেন শাহেদ আহমেদ ঝিনাইদা কালীগঞ্জ থেকে, আশিকুল্লাহ আশিক আমাদের সঙ্গে আছেন যশোর থেকে শুনছেন, আহসান সাদিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মমিনুল ইসলাম সুমন বরিশাল থেকে শুনছেন, আব্রাহাম লিঙ্কন আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন ভয়ের কারণে শোনাই বাদ দিয়েছি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়া আশিকুল্লাহ আশিকের নাম বলেছি, ফরহাদ ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইব্রাহিম, এছাড়াও মেহেদি ইসলাম আমাদের সঙ্গে আছেন, এমডি রানা আমাদের সঙ্গে আছেন, অ্যাঞ্জেল কুইন্স আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইয়ামিন খালেদ দীপু, দেবায়ন চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শাহরিয়ার ফয়সাল চট্টগ্রাম থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন নাসিম আহমেদ, আমাদের সঙ্গে আছেন কাজী তাসমি না কাজী থাসিম জামান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিমু তাবাসুম মাহি, আবু নোমান ফয়সাল আমাদের সঙ্গে আছেন, এম ডি হৃদয় খান আছেন, এ জে রাফি আছেন, আছেন শেষের কবিতা হুসাইন ডন, পি এম পরিসা পরশ আমাদের সঙ্গে আছেন, সাব্বির আমিন, লিওনার্দো ফ্রান্সিসকো এখানেও আছেন, এখানেও তিনি লিখেছেন, আমাদের সঙ্গে আছেন আব্দুল মমিন সিলেট পলিটেকনিক কলেজ থেকে, তালহা জুবায়ের প্রীতম আমাদের সঙ্গে আছেন, এ এইচ লিমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অবুজ বালক ইব্রাহিম, সিদ্রাতুল ইসলাম মিরাজ আমাদের সঙ্গে আছেন, অনেকদিন পর আসলেন তিনি, ওয়েলকাম ব্যাক, রূপম চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন তার মেসেজটা পড়া হয় না কেন, 2500 ভৈরব্দি থেকে আছেন জাহাঙ্গীর বাদশাহ, অস্থির রাব্বি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস এইচ শাহান, এছাড়াও এমডি সিফাল সাইফুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফাহাদ সাদি, এছাড়াও আছেন আমাদের সঙ্গে আরো অনেকে। আপনি যদি যোগ দিতে চান তাহলে ডেফিনেটলি আপনি যোগ দিতে পারেন, আমাদের দুটো পেজ রয়েছে www.facebook.com/radio.furti যেখান থেকে আমি মেসেজ পড়ছিলাম, একটু পরে আবার চলে যাবো www.facebook.com/bhutfm.russell যেখানে আপনারা লিখতে পারেন, দুটো পেজেই আমাদের লিখতে পারেন, এবং আমাদেরকে ইমেইল পাঠাতে হলে অর্থাৎ আপনার কোনো ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.furti.fm which is bhutfm@radio.furti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে বা লিখেও পাঠাতে পারেন, যেটা আপনার ইচ্ছা। এখন চলে যাবো একটা অডিও ক্লিপে এবং অডিও ক্লিপের পরে ফিরে আসবো আবারও নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো ব্রেক নেইনি, সো আমরা চলে যাচ্ছি একটা অডিও ক্লিপে। স্টে টিউনড রেডিও ফর দ্য এফএম অ্যান্ড ডু ফর
হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম সিয়াদ মাহমুদ সালমান পরাগ, আমি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশে থাকছি। আমি আজকে যে ঘটনাটা বলবো এটা মোকারাবিনের কাছ থেকে শোনা। মোকারাবিন আর আমি একই বাসায় থাকি, যে জন্য এটা বলে নিচ্ছি কারণ মোকারাবিন মিথ্যে কথা বলার কিংবা কোন ধরনের ওই ধরনের কোনো কথা বলার ছেলে নয়, আর এবং এটা তার বাবার মুখ থেকে শোনা। তার বাবা অত্যন্ত ধর্মপরায়ণ একজন ব্যক্তি, মোকারাবিন নিজেও খুবই ধর্মপরায়ণ। যাই হোক, ঘটনাটা ঘটে তার বাবার একজন পেশেন্টের সাথে, যিনি কিনা সিঙ্গাপুরে থাকতেন। সিঙ্গাপুরে তিনি ছিলেন বেশ কয়েকদিন, মানে বেশ কিছু বছর যাবত, কিন্তু এই ঘটনা ঘটার পর তিনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত আসেন এবং মোকারাবিনের বাবার সাথে দেখা করেন এবং তার কাছ থেকে ওষুধ এবং মানসিক সাহায্য চান। তখনই ঘটনাটা জানা। সিঙ্গাপুরে তিনি যখন থাকতেন তিনি একটি বহুতল ভবনে থাকতেন, 14 তলায় তিনি থাকতেন। তো প্রায় তিনি কিছু দুঃস্বপ্ন দেখা শুরু করেন। সেই দুঃস্বপ্নের মধ্যে তিনি দেখতেন যে তার কোন একটা কোন প্রাণীর সাথে অনেক কোন একটা মানে অনেক ধরনের প্রাণীর সাথে তার প্রচন্ড লড়াই হতো, মারামারি হতো, এই ধরনের একটা এই ধরনের কিছু দুঃস্বপ্ন আর কি। এবং তার যখন ঘুম ভাঙত সে দুঃস্বপ্নে যে সমস্ত আঘাত তাকে করা হতো সেই আঘাতের চিহ্নগুলো তার শরীরে থাকতো। এবং একদিন এমন হয় যে কোন একটা ভয়ানক প্রাণীর সাথে তার লড়াই হতে থাকে এবং মারামারির এক পর্যায়ে প্রাণীটা তার পিঠে আঁচড় দেয় এবং তার ঘুম সাথে সাথে ভেঙে যায় ব্যথায়। এবং তারপর তিনি আয়নার সামনে গিয়ে দেখেন যে তার পিঠে বড় বড় নখের একদম তিনটা রক্তাক্ত আঁচড়। এবং এই ঘটনা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান এবং তারপর থেকে তিনি প্রায় লক্ষ্য করতেন, এমনকি জেগে থাকা অবস্থায় তিনি তার মনে হতো এরকম যে তার সামনে দিয়ে কিংবা পেছন দিয়ে কিছু হেঁটে যাচ্ছে। তিনি বাসায় থাকাকালীন সময় এই জিনিসটা ফিল করতে পারতেন, ওই জিনিসটা তিনি অনুভব করতেন। এখন সমস্যাটা হয়তো বা ওই বাসারই, আমি এটা জানি না, এটা মোকারবিনও আমাকে বলতে পারেনি। তো যাই হোক, এরকম তিনি প্রায় এরকম দুঃস্বপ্ন দেখতে থাকেন। কিন্তু সবচেয়ে ভয়ানক ঘটনাটা যেদিন ঘটে, এই ঘটনার পরই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি আর সিঙ্গাপুরে থাকবেন না। সেটা ঘটে যে এরকমই একদিন রাতে তিনি ঘুমিয়ে আছেন, তখন প্রচন্ড তিনি আবার দুঃস্বপ্ন দেখতে শুরু করেন এবং দুঃস্বপ্নের মধ্যে একইভাবে বিভিন্ন ধরনের প্রাণীর সাথে তার এরকম মারামারি, লড়াই, এই ধরনের ঘটনা ঘটতে থাকে। তিনি বুঝতে পারেন না, মানে প্রাণীগুলোকে তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছেন এরকম একটা বিষয়ে, মানে ব্যাপারটা খুব ভয়ঙ্কর কোন একটা কিছুর সাথে, তিনি কোন একটা এন্টিটি বা কোন একটা কিছুর সাথে তিনি প্রচন্ড মারামারি করছেন, এই ধরনের একটা ব্যাপার ঘটতে থাকে। এবং তিনি এতটা ভয় পান যে ভয়ের এক পর্যায়ে তিনি নিজেকে রক্ষা করার জন্য তিনি প্রচন্ড জোরে ঘুষি দেন। তো ঘুষি দেওয়ার পরে তিনি হাতে প্রচন্ড ব্যথা পান এবং কিছু একটা ভেঙে যায় এবং তখন তার ঘুমও ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি দেখেন রাসেল ভাই ওখানে 14 তলা দালান, যেটা আমি আগেই বললাম। তো 14 তলা ভবন যেহেতু, আর ওখানকার বাড়িগুলো কাঁচ দিয়ে ঘেরা থাকে, আপনি হয়তো বা জানবেন, এবং জানলাগুলো ওই কাঁচের মধ্যেই মানে লাগানো থাকে। তো উনি ওনার এত জোরে উনি ঘুষি মারেন যে পুরো জানলাটা, যেটা কিনা ফ্লোর থেকে শুরু হয় জানলাটা আর কি, পুরো জানলাটা ছিল একদম 14 তলা থেকে পড়ে যায় এবং উনি অল্পের জন্য রক্ষা পান। উনি আর 2-3 পদক্ষেপ দিলেই উনি নিজেও পড়ে যেতেন, তেমনি অল্পের জন্য রক্ষা পেয়ে যান। এবং তিনি উকি, কিন্তু তিনি ভয়ে কিছুটা উকি মারেন, কারণ স্বাভাবিক যে কোথায় পড়লো, কি পড়লো, কারো উপরে পড়লো কিনা। কিন্তু তিনি যখন তাকান তখন একে তো গভীর রাত, রাত কটা বাজে সেটা তার খেয়াল নেই। তো তিনি যখন উকি দেন তখন দেখেন যে তার বিল্ডিং এর নিচে যে একটা বড় একটা গাছ ছিল কোন একটা, সেই গাছের ওপর একটা অনেক লম্বা চুল এবং সাদা ধবধবে পোশাক পরা একটা মেয়ে, একদম সাদা, তার মুখ অবয়ব সবকিছু সাদা, তার দিকে চেয়ে হাসছে, খুব কুৎসিত ভাবে হাসছে। এবং এই ঘটনা দেখে তিনি মারাত্মক ভয় পেয়ে যান এবং তিনি প্রচন্ড ঘামতে থাকেন। তিনি খাটের উপরে এসে বসে পড়েন এবং তিনি সিদ্ধান্ত নেন আর এক মুহূর্ত এই বাসায় না এবং সিঙ্গাপুরে তিনি আর থাকবেন না। তারপর ওখান থেকে তিনি কিছুদিনের মধ্যেই চলে আসেন এবং এসে মোকারবিনের বাবার সাথে দেখা করেন, পুরো ঘটনা খুলে বলেন এবং মানসিক সাহায্য নেন। এবং তিনি ওষুধেরও কিছু ওষুধপত্র তাকে দেয়া হয় এবং কিছু দোয়া কালাম পড়ে তাকে দেয়া হয়। তারপর যতদূর মোকারবিন জানে এখন সে ভালোই আছে। এই হলো ঘটনা রাসেল ভাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, রাসেল ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।
Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio Foot FM. আমি রাসেল রাজের সাথে করিতে সময় রাত 1:12। আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুরু করব।
হ্যালো লিসেনার্স, আমি মাহমুদুল হক জানান, আমি মিরপুর থেকে এসেছি, আমি ঢাকা কমার্স কলেজ BBA প্রথম বর্ষ পড়তেছি।
ওকে,
সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমি ঘটনাটা হচ্ছে আমার গ্রামের বাড়ি কুমিল্লায়, আর ঘটনাটা ঘটছে এই রিসেন্টলি রমজান মাসে। তো রমজান মাসে আমি আমার ভার্সিটি চার পাঁচ দিন বন্ধ পাওয়াতে তো আমি আর আমার আব্বু গ্রামের বাড়িতে যাই। তো দেন আমরা গ্রামের বাড়িতে রাত্রে আব্বুর মোবাইলে ফোন আসে, আমার আব্বুর একটা মাদ্রাসা ছিল, আব্বু গ্রামে একটা মাদ্রাসা দেয়। তো ওইখান থেকে একটা মাদ্রাসার হুজুর আব্বুকে ফোন দেয় রাতের দুইটা বাজে, ফোন দিয়ে বলে যে তিনটা মাদ্রাসার স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, তো আপনি একটু তাড়াতাড়ি আসেন। দেন আমি আর আমার আব্বু মিলে একসাথে যাই, তো গিয়ে দেখি যে স্টুডেন্টদেরকে খুঁজতেছে হুজুররা। তো পরে আমি আমার আব্বু অনেকে আমরা খুঁজি, প্রায় 10-15 মিনিট পরে খোঁজার পর যখন রমজান মাসে বৃষ্টি হয়েছিল, দেন ইয়া থেকে খেত থেকে পুকুরে মাছ আসার জন্য ছোট করে একটা, মানে গ্রামের বাসায় যেটাকে জান বলা হয় এরকম একটা সিস্টেম করে লেন করে দেওয়া হয়। তো দেন ওই পাশে গিয়ে ওই তিনটা স্টুডেন্টকে পাওয়া যায় এবং তাদের মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছিল। তো ওইখান থেকে ওদেরকে আমরা পিক করে এনে মাদ্রাসায় আনি। দেন মাদ্রাসার দুই তিনটা হুজুর ওদেরকে যখন সুরাটোরা পরে ফু দেয় তখন ওরা মানে পাগলামি করা শুরু করে। দেন মানে এক পর্যায়ে ওই জিনদের সাথে বা যারা যেগুলো প্রজেস্ট করছিল স্টুডেন্টদের উপরে ওদের সাথে কথাবার্তা হয়, যে হুজুরদের সাথে কথাবার্তা। তো জিজ্ঞাসা করলে বলে ওই তিনজন স্টুডেন্ট মানে রাত্রে দুইটা বাজে করতে বাথরুম করতে বের হয়েছিল। তো বাথরুমের পাশেই একটা বিশাল বড় কদম গাছ ছিল, আর জায়গাটা আসলে আগে থেকে একটু হন্টেড একটা জায়গা ছিল। তো দেন স্টুডেন্ট একজন বাথরুমে যায় আর আরেকজন সাইডে একসাথে তাড়াতাড়ি করার জন্য বাথরুমের পাশেই সে বসে আর কি ওই কদম গাছের নিচে। দেন ওইখানে ওই ষাটটা জিন ছিল টোটাল, ওরা ওই কদম গাছের উপরে ছিল। ওই স্টুডেন্টদের সাথে তখনই ওদের জিদ উঠে এবং স্টুডেন্টদের উপরে প্রজেস্ট করে এবং তারা বলে তারা ওই তিনজন স্টুডেন্টকে তুলে নিয়ে যাবে, কারণ ওই তাদের সাথে স্টুডেন্টরা বেয়াদবি করছে। দেন তখন হুজুর আমাদেরকে বলে যে রাত্রে তিনজন স্টুডেন্টকে পাহারা দিতে হবে, না হলে যে কোনোভাবে ওই স্টুডেন্টদেরকে তুলে নিয়ে যেতে পারে। পরে আমি আমার দুইটা ফ্রেন্ডকে কল দিই, আমরা সহ আর হুজুররা সহ, যে রাত্রে আমরা জেগে থাকি। তখন ওই রাত্রেই দেখা যায় বাহিরে হয়তো বা কোনো সময়, যেহেতু মাদ্রাসার উইন্ডোগুলো ছিল থাই গ্লাস, সেহেতু থাই গ্লাসে কোনো পর্দা ছিল না এবং বাইরে দেখা যায় বিশাল বিশাল ফুটবল আকৃতির আগুনের বল এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। আবার হচ্ছে ছাদের মধ্যে দেখা যাচ্ছে মানে কেউ ফুটবল খেলতেছে, এজ লাইক 8 জন বা 9 জন এরকম সামথিং ফুটবল খেলতেছে দৌড়াদৌড়ি করে। দেন আর কতক্ষণ পরেই দরজাতে, যেহেতু স্টিলের দরজা ছিল, ভীষণ জোরে বিকট শব্দ করতেছে আর মানে চার পাঁচটা জন্তু যেমন শিয়াল কুকুর এগুলো সাউন্ড মিলিয়ে লাইক একটা যদি সাউন্ড তৈরি হয় কম্বিনেশন করে, মানে যেরকম ওইরকম অদ্ভুত টাইপ সাউন্ড হচ্ছে। তো আমাদের ওই রাত আমরা না ঘুমিয়ে পার করি। তো দেন সকাল হয়, সকালে আমরা একজন বড় হুজুরকে ডেকে নিয়ে আসি ইয়া থেকে বাহির থেকে। তুমি আসার পর স্টুডেন্টকে সুরা টুরা পড়ে তখন ওই জিনদের সাথে কথা বলে জিন্দা বলে ওরা নাকি 60টা হিন্দু জিন ছিল, জিনগুলা হিন্দু। তো আমাদেরকে হুজুর অনেক চেষ্টা করলো বাট কিছু করতে না পেরে হুজুর বলে গেল যে ওরা যেহেতু হিন্দু জিন, সেহেতু হিন্দুদের জিন তাড়ানোর রিচুয়াল অনুযায়ী ওদেরকে তাড়াতে হবে। তো আমরা পরে একজন হিন্দু তান্ত্রিক নিয়ে আসি, তিনি কামরূপ কামাখ্যা থেকে প্রসিদ্ধ নামে সবার লোক মুখে শোনা যায়। তো তিনি দেন আসে, আসার পর তিনি একটা কাগজের মধ্যে ভুডু টাইপ একটা চিত্র আঁকে, লাইক একটা ফুল পাপেট।
আপনি নিজে দেখেছেন সবকিছু?
হ্যাঁ হ্যাঁ, আমি নিজে দেখেছি। তো ভুডু টাইপ একটা একটা কাগজের মধ্যে আঁকে, একে আমাকে বলে যে একটা বালতি নিয়ে আসতে, বালতিতে পানি নিয়ে আসতে আর হচ্ছে একটা লোহার বটি নিয়ে আসতে। তো দেন যখন আমি বালতি নিয়ে আসি আর আমার একটা ফ্রেন্ডের বাসা থেকে বটি নিয়ে আসি, দেন উনি কি করে ওই ভুডু টাইপ যেটা লাল কালি দিয়ে আঁকছে, তিনি ওই বালতির পানির উপরে ওই জাস্ট কাগজটা ফেলে, ফেলার পর ইয়াও উনি বটিটা দিয়ে ওই কাগজটার মধ্যে কূপ দেয়। কূপ দেওয়ার পরে মানে বিশ্বাস করবেন না রাসেল ভাই, সঙ্গে সঙ্গে দেখা যায় যে মানে দাহ দাহ করে পানির ভিতরে আগুন, মনে হইতেছে এই পানি না, এগুলা কেরোসিন ছিল, এভাবে মানে আগুন হইতেছে।
আপনার চোখের সামনে?
হ্যাঁ, আমার চোখের সামনে আমরা ছিলাম, তারপরে আমার অনেক ফ্রেন্ড ছিল, আমার বাবা ছিল, হুজুররা ছিল। দেন এমন টাইমে বাহিরে মনে হইতেছে, যেহেতু সন্ধ্যা ছিল, সন্ধ্যার বাহিরে মনে হইতেছে যে মাদ্রাসার মাঠে যে গাছগুলা ছিল ওই গাছগুলা মনে হয় ভেঙে যাবে, আর মানে অনেক কঠিন কিছু, মানে লাইক অনেক ভয়ঙ্কর কিছু সাউন্ড। তো দেন স্টুডেন্টরা হচ্ছে যে আমরা খুব ভয় পেয়ে যাই। তখন যে তান্ত্রিক ছিল, মানে যে উনি রিচুয়াল অনুযায়ী করতেছিল, উনি বলতেছে যে উনি ওইখান থেকে টোটাল 7টা জিন ছিল হিন্দু জিন, ওইখান থেকে 3টা জিনকে উনি মেরে ফেলছে আর 4টা জিন পালায় গেছে, ওদেরকে মারতে পারে নাই। দেন উনি কিছু তাবিজ দিয়ে যায় যেগুলো বলে এরকম সমস্যা হবে না, কিন্তু নেক্সট টাইম রাসেল ভাই যে সবচেয়ে খারাপ দিক হলো এই সমস্যাটা তখনও কাটে নাই, নেক্সট টাইমও সমস্যা হতে হয়। এর মধ্যে হচ্ছে একটা সমস্যার কথা আপনাকে বলি, তৃতীয় দিন আবার একটা ছেলে ওরা খেলতেছে, খেলার মাঝখান দিয়ে একটা ছেলে হঠাৎ করে দৌড় দেয়, দৌড় দিয়ে গাছে উঠে যায়। তো সেখান থেকে নামানো হয়, নামানোর পরে ওকে মানে হুজুরা জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, দেন ও তখন প্রজেস ছিল, ও তখন প্রজেস ছিল। তখন আমরা কি করি, তখন ওই ওর মুখ থেকেই শোনা যায় বলতেছে আমি আমার পাশে একটা গ্রাম আছে পিলগিরি গ্রাম, আমাকে ওই গ্রামে নিয়ে দে, আমি একজনের ক্ষতি করব, ও আমার জিদ উঠেছে জনের ক্ষতি করব।
সমাধান হয় কি করে তারপরে?
তো রাসেল ভাই সত্যি কথা বলতে জিনিসটা এখনো সমাধান হয় নাই, মানে ইয়ার মধ্যেই আছে যে এখনো ওই জিনিসগুলো হচ্ছে।
হয়তো এই মাদ্রাসাটা কোথায় ভাই?
এই মাদ্রাসাটা হচ্ছে কুমিল্লার বরুড়া থানার কৃষ্ণপুর গ্রাম।
তার মানে সবাই ঘটনা নিশ্চয়ই
সবাই এই ঘটনাটা
তো যারা শুনছেন তা চাইলে সেখান থেকে খবর নিতে পারেন, এবং এটা চলমান ঘটনা, এই ঘটনার এখনো কোনো সমাধান হয়নি। আমরা চলে যাব, জি বলেন।
আমার গ্রামে এই ঘটনাটা খুবই
প্রচলিত একটা ঘটনা। জি, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। অনেক কষ্ট করে এসেছেন এবং ঘটনা শেয়ার করলেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি দ্বিতীয় অতিথি আমাদের, তার দ্বিতীয় ঘটনায় আমরা যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটি প্রথম ঘটনার সাথে একটু রিলেশন আছে, আপনার নামটা একটু বলেন, যেহেতু সবাই মানে কেউ আমরা কেউ আমাদের দেখতে পাচ্ছেন না, সুতরাং নামেই পরিচয়, একটু নামটা প্লিজ বলবেন।
রাসেল ভাইয়া, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য, আমি তুষার আহমেদ মেপুর থেকে বলতেছি।
জি
রাসেল ভাইয়া, ঢাকা শহরে মোটামুটি যে 3 দিনের জামাত যায় বিভিন্ন মসজিদ থেকে, 3 দিনের জামাত যায়, তো আমাদের মিরপুরের আমাদের মসজিদ থেকে মিরপুরে হালকার ভিতরে রোগ হয় এরকম একটা জামাত, ওই জামাতে আমি 3 দিনের জন্য বের হই। ওই জামাতটা রোগ পড়ে হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান জামে মসজিদ।
আচ্ছা,
ওই মসজিদের জামাতে আমাদের এক সাথী ছিল পরিচিত, তো ওই ভাইয়ের কাছে আমি মানে কথা এমনি বলতেছি যে কবরের পরিবেশ দেখে ভাইয়া ভয় লাগে, আপনি কি কখনো এরকম ফিলিংস এসে আমি তো এরকম চিল্লার জামাতে গিয়ে এরকম এরকম জিনের আকৃতি হয়তো বা জিনই এরকম একটু বৃদ্ধ লোককে দেখতে পাইছি, তো তার আচরণ আমার কাছে অস্বাভাবিক লাগছে। হ্যাঁ, তুমি যা দেখছো তোমার ঘটনা অনুযায়ী এটা জিন, কিন্তু তুমি তো একটা জিন দেখছো, কিন্তু আমরা এরকম একটা জিনের জামাতের সাথে ছিলাম। তো আমি আর কাছে মানে আমার কাছে রাসেলটা খুব ভালো লাগে যে কথাটা, পরে ওনার কাছে আমি বিস্তারিত শুনি। দেন ওই জামাতে নাকি আমার ভাইও ছিল, যেটা আমি জানতাম না যে আমার ভাইয়ের জামাতে এই ঘটনাটা ঘটছে। পরবর্তীতে আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি, উনি বলে যে হ্যাঁ আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে। রাসেল ভাই, ঘটনাটা 2015 সালে শীতকালে হয়, যে তো বিশ্ব টঙ্গী ইজতেমা হয়, তো ওইখান থেকে একটা জামাত বের হয় আমাদের হালকার, ওই জামাতে 16 জন সাথে ছিল। ওই জামাতটা আপনার রোগ হয় সিলেটের সুনামগঞ্জের সুরমা নদীর তীরে কোনো আশেপাশের ইউনিয়নে। তো জামাত জামাতটা একটা ছোট মসজিদে গিয়ে ওঠে রাসেল ভাইয়া, আমার ঠিক খেয়াল নাই, ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি নাই যে কততম দিন চলতেছে বা যে কয়দিন পার হয়েছে, এরকম কোনো কিছু বলেনি। তো রাসেল ভাইয়া, যে মসজিদটার বিবরণ দিই, যে মসজিদের ভিতরে এই ঘটনাটা ঘটছে রাসেল ভাইয়া, যে মসজিদটা বেশি বড় না রাসেল ভাইয়া, যে ভিতর যে অংশটা ওই অংশটাই বেশি হলে রাসেল ভাই 3 কাতার হবে, আর প্রত্যেকটা কাতারে মনে করেন ভাইয়া যে 20-25 জন খাড়া নামাজ পড়তে পারবে, এরকম একটা মসজিদ, মানে 3টা কাতার মাত্র, আর বাইরে একটা ছোট বারান্দা আর পুরাটা এরকম গ্রিল করা। তো শীতকাল যেহেতু রাসেল ভাইয়া, সবাই মোটামুটি দেখা যায় যে যে মানে আর্লি আর্লি 3টা ওয়াক্ত 5 ঘন্টার ভিতরে হয়ে যায়, তো দেখা যায় যে এশা নামাজটা রাসেল ভাইয়া 7:30 শুরু হয়, 8টার ভিতরে শেষ হয়ে যায়, অন্যান্য আমল মোটামুটি 8:30 ভিতরে কমপ্লিট হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ, এখন এমন একটা অঞ্চল রাসেল ভাই, এমন একটা স্থানে গিয়ে জামাতটা পৌঁছাইছে ওই মসজিদের আশেপাশে, যে কোনো দোকান নাই, হ্যাঁ বাড়িঘর কম, দেখা যায় যে যে ওই এলাকায় হ্যাঁ খুব কম মানুষই জামাতের সহিত নামাজ পড়ে, দেখা যায় যে জোহরের নামাজের সময় একজন কিংবা আসরের নামাজের সময় একজন, দেখা যায় এমনও হয়েছে যে ফজরের নামাজের সময় শুধু ইমাম সাহেব আসছেন, উনি আজান দিচ্ছেন উনি নামাজ পড়েছেন, লোক সংখ্যক
খুব কম
লোকই আসে। তো ওই রাসেল ভাইয়া, ওই ওই জামাতটা যখন ওই রাতটা স্টে করে মসজিদের ভিতর বেশি না দশটাও বাজে না, ওনারা খাওয়া দাওয়া শেষ মোটামুটি সবাই, মসজিদ ছোট আর শীতকালের দেখা যায় যে জামাতের বেডিং গুলা তুলনামূলক বড় হয়, তো তিন কাতার দেখা যায় যে প্রথম দুইটা কাতার আগেই ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, যেরকম প্রথম যে কাতারটা ছিল ওই কাতারটা একটু ফাঁকা আছে। তো আমির সাহেব আর আমার ভাই তো ওনারা একই মসজিদের সাথে ছিল বলে যে আমির সাহেব আর আমার ভাই ঘুমাই নাই, মানে বেডিং ফালাইছে, হ্যাঁ বেডিং ফালাই একটু আপোষে কথাবার্তা বলতেছে। তো এই সময় রাসেল ভাইয়া ওনারা খেয়াল করেন যে বাইরে মনে হয় প্রচন্ড ঝড় হইতেছে, হ্যাঁ প্রচন্ড বাতাস বইতেছে। তো ওনারা আপোষে বলা বলি করতেছে কি শীতকালে, হ্যাঁ বাইরে এত কুয়াশা কিন্তু এরকম ঝড় হইতেছে বাতাস বইতেছে। তো এই কথা বলতে না বলতে ভাইয়া তারা টের পাইল যে মসজিদ তো টিনের ছিল ভাইয়া, যার কারণে দেখা যেতেছে যে প্রচন্ড মনে হইতেছে যে শিলা বৃষ্টি যেভাবে পড়ে এভাবে মাটি গোলা পড়তেছে। তো তখন সাথীরা পরিপূর্ণভাবে ঘুমায় নাই, হ্যাঁ কেউ জাগনাছে, কেউ হয়তোবা ঘুমাইছে কাঁচা ঘুম, সবাই এরকম জায়গায় গেছে। তো যখন এরকম ঢেলা পড়তেছে এরকম মসজিদের টিনের উপর, তো সবাই এরকম উঠা বসছে যে কি হইতেছে। এই অবস্থা হঠাৎ করে তারা টের পেল যে মসজিদের যে বারান্দায় তারা এরকম খেদমতে পাতিলগুলো ইউজ করে আর রাসেল ভাইয়া রান্না বান্নার জন্য, সেই পাতিলগুলো নিয়ে কারা যেন এরকম আসার দিতেছে, প্রত্যেকটা পাতিল আসার দিতেছে আর ঝনঝন করে এরকম ফ্লোরের ভিতর শব্দ হইতেছে। তো এরকম আর জোরে জোরে আওয়াজ করতেছে কে কারা আসছে মসজিদের ভিতর, মসজিদ কি থাকা খাওয়ার জায়গা নাকি, এরকম জোরে জোরে এরকম স্বরগুণ করতেছে যে কি করতেছে মানুষ, হ্যাঁ মসজিদের ভিতর আগুন ধরে রান্না বান্না করতেছে, এরা কারা, এরকম ঝগড়া করতেছে মানে আপোষে অনেক লোক। তো এই কথা বলতে না বলতে রাসেল ভাইয়া কেউ হয়তো বা ভিতর থেকে এরকম একটা ধাক্কা দিছে মসজিদের কাঠের দরজা, ধাক্কা দেওয়ার সাথে সাথে রাসেল ভাইয়া দরজা খুলে যায়, সমস্ত সাথীরা ভয় পেয়ে যায় রাসেল ভাইয়া। তো এরকম ওরাই আপোষে বলা বলি করতেছে খাড়া আজকে দেখে নিব, আমি আগে ঢুকুম, না আমি আগে ঢুকুম না তুই আগে ঢোক, হ্যাঁ আমি আগে ঢুকুম, হ্যাঁ ওরে দেখে নিব খাড়া আমি ঢুকতেছি। তো আমি সাহেব আর আমার ভাইয়া মেম্বার বরাবর যে প্রথম কাতারে ছিল, তো তারা এরকম তাদের বেডিং নিয়ে, হ্যাঁ দ্রুত রাসেল ভাইয়া প্রথম কাতারের দুই প্রান্তে চলে যায়। হ্যাঁ, তো তারা এরকম এত ভয় পায়, তো তারা এরকম মসজিদের ভিতর ঢোকে, হ্যাঁ ঢোকার পর এরকম শোরগোল করা শুরু করে। তো এই অবস্থা আমির সাহেব যে জামাতের, তো উনি সাহস করে একটা কথা বলে বসে, দেখেন মসজিদ আল্লাহ তালার ঘর, ফেরেশতাদের পরিবেশ জান্নাতের বাগান, হ্যাঁ মসজিদ আল্লাহ তালার ঘর, ফেরেশতাদের পরিবেশ জান্নাতের বাগান, আর আমরা আল্লাহ রাস্তার মেহমান, হ্যাঁ আমরা আল্লাহ রাস্তার মেহমান, আমরা আল্লাহ রাস্তায় আসি যার কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া বনী ইসরায়েলের নবীদের মতো কবুল করবে, আর তোমরা যদি আমাদের কোনো ক্ষতি করো, তোমরা যদি আমাদের কোনো ক্ষতি পোষানোর চেষ্টা করো, তাহলে আমরা তোমাদেরকে বরদোয়া দেব, হ্যাঁ আর আমাদের দোয়া বনী ইসরায়েলের নবীদের মতো কবুল হবে। এই কথা বলার পর রাসেল ভাইয়া, হ্যাঁ মসজিদটা একটু চুপ হয়ে গেছে, চুপ হয়ে যাওয়ার পর রাসেল ভাইয়া কিছুক্ষণ পরে তারা টের পেতেছে যে কেউ হয়তো বা নামাজ পড়াইতেছে, হ্যাঁ জোরে জোরে নামাজ পড়াইতেছে, একটা কাতার হয়ে গেছে রাসেল ভাইয়া। তো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কিভাবে বুঝলেন যে কাতার হয়ে গেছে, তো বললো দেখো যেহেতু আমার বেডিংটা একদম কোনায় ছিল মসজিদের ডান প্রান্তে, তো কেউ যদি আমার বেডিং এর উপর পাড়া দেয় তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার বেডিং এর উপর পাড়া দিয়ে খাড়াই আছে। তো উনি বলতেছেন যে আমার মনে হইতেছে আমার বেডিং এর উপর কেউ পাড়া দিয়ে খাড়াই আছে, আমি বুঝতেছি যে কারো পা আমার বেডিং এর উপর পড়ে আছে। তো তারা নামাজ পড়লো রাসেল ভাইয়া, দুই রাকাত নামাজ পড়ে আর কিছুক্ষণ পর তারা তেলাওয়াত শুরু করে। হ্যাঁ রাসেল ভাইয়া তিনি আরো এইভাবে শিওর হইতেছে যে তারা যে আমার বেডিং পাড়ায় এরকম যে কোরআন শরীফ পড়তেছে, যে মসজিদের তাকগুলা ওই তাকগুলা থেকে কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফের পাতা উল্টাইতেছে, তো ওই শব্দ পর্যন্ত তারা টের পেতেছে। হ্যাঁ, তো এই অবস্থায় তারা জিকির করে, কেউ তেলাওয়াত করে, কিছুক্ষণ পর রাসেল ভাইয়া মসজিদটা একদম ঠান্ডা হয়ে যায়। তারা আসার পর রাসেল ভাই যে মসজিদে একটা গুম গুম ভাব ছিল, হ্যাঁ তারা হয়তো বা চলে যাওয়ার পর মসজিদটা একটু হালকা হয়ে যায় স্বাভাবিকভাবে। রাসেল ভাই যে মসজিদে থাকলে, হ্যাঁ মসজিদে কিছুক্ষণ বসলে বোঝা যায় যে না যে এটা আসলে মসজিদে বসলে খুব ভালো লাগে, তো তখন তাদের মনের ভিতরে এই ফিলিংসটা, হ্যাঁ তারা ফিল করে। হ্যাঁ এই ছিল রাসেল ভাই ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনার ঘটনা তারপর আমি যাব। জি বলেন।
আসসালামু আলাইকুম, আমার নাম সোমনাথ মেহেদি, আমি ভোলা থেকে এসেছি। আমি ঘটনা আসি।
জি,
ঘটনা ঘটেছে মালয়েশিয়া, আমার বড় ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনাটি। তো আমার বড় ভাই যখন মালয়েশিয়া ফার্স্টে যায় একটি জবের জন্য, তো উনি মালয়েশিয়া যে আর কি যে বাসাটায় শিফট হয় সে বাসাটা ছিল দোতলা। তো একতলায় থাকতো কিছু ছেলে আর কি, ছজন ছেলে, আর দ্বিতীয় তলায় ছিল আমার ভাই। তো ওনার সাথে কেউ ছিল না, উনি একাই ছিল। তো রাসেল ভাই, আমার ভাই যখন আর কি ওই বাসাতে শিফট হয়, তারপরে আর কি ওই বাসার একতলায় যারা ছিল আর কি ছেলেরা ছয়জন, তো ওনারা আমার ভাইকে আর কি অনেক ভালোবাসে, তো ভালোবেসে আর কি ছোট ভাই হিসাবে জানে। তো আমার ভাইও ওনাদেরকে অনেক সম্মান করে, বড় ভাই হিসাবে সম্মান করে। তো উনি যখন মালয়েশিয়া যাওয়ার এক সপ্তাহ পরে আর কি বড় ভাইদের এসে বলে যে ভাইয়া, আমি তো আপনাদের দেশে আর কি নতুন আসছি, তো আমাকে যদি একটু একটু সময় দিয়ে রাত্রে আড্ডা মারার জন্য আমার সাথে একটু বের হয়ে যান, ভালোই তো, একটু রাতে নীরব ঘরে থাকতে থাকতে ভোর হয়ে গেছে। তো বলো যে মালয়েশিয়া রাত্রে অনেক রাতে তো আর কি পুলিশ থাকে, তো আমরা পারি যে আমাদের বাড়ির সাইডে একটা বড় আর কি রাস্তা আছে, কাঁচা রাস্তা, তো ওই সাইডে চতুর্দিকে গাছপালা, তো আড্ডা মারা যাবে, সমস্যা না, আমরা সবাই মিলে যাব। তো ডান, তো সবাই মিলে সেদিন রাতে আর কি আড্ডা মারতে যায়। তো সবাই মিলে কথাবার্তা বলতেছে, হাসতে হাসতে যাইতেছে, সবই ভালো ছিল, ঠিক ছিল। তো এক সময় আমার ভাইয়ের আর কি ফোনে একটা কল আসে, কল আসার কারণে তো আমার ভাই সবার পিছিয়ে পড়ে যায় আর কি, প্রায় 40-50 দিকে পিছিয়ে পড়ে যায়। তো কথা বলতে 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 অনেক সময় পার হয়ে যাওয়ার পরে আর কি দেখলো যে আমার ভাই দেখলো যে সবাই অনেক সামনে কিন্তু ভাই অনেক পিছিয়ে। তো পিছিয়ে থাকার কারণে তখন আমার ভাই আর কি একটু তাড়াতাড়ি করে হাঁটছে। তো উনি যখন তাড়াতাড়ি করে হাঁটছে আর কি, পিছ থেকে আওয়াজ আসছে যে অনুভব করতে পারছে যে ওনার আর কি পিছে ওনার সাথে কেউ একজন হাঁটছে। তখন উনি অনুভব করতে পারতেছে বাট কিছু দেখতে পারতেছে না চতুর্দিকে। তো উনি সাহস করে আর কি পিছিয়ে তাকায়। তো পিছিয়ে যখন তাকায় রাসেল ভাই দেখলো যে সাদা একটা কিছু ছায়ার মতো আর কি ওনার পিছে দাঁড়িয়ে আছে। তো উনি মোবাইলের টর্চটা আর কি যখন জ্বালায় তখনই নাই, গায়েব। তো উনি মনে করলো যে হ্যালুসিনেশন হবে, বাট আমি এটা ভুল দেখছি, তো আমি সামনে এগোতে থাকি। তো সামনে যখন আগায় তো আবারও সেম টু সেম কাহিনী যে ওনার পিস পিস কে যেন আসছে। তো এ দেখে আবারও আমার ভাই পিছিয়ে তাকায়, তাকে সেম টু সেম কাহিনী, সাদা আর কি কিছু একটা ছায়া। তো আমার ভাই আবারও টর্চ লাইট মারে, মারার পর কিছু দিতে পারে না। এরকম অনেকক্ষণ ঘটে, ঘটার পর এক সময় আমার ভাই পুরো দাঁড়ায় যায়। তো তখন আর লাইট মারে না, একদম স্ট্রং ভাবে দাঁড়ায় যে এবার কি এটা আমি দেখব। তো আমার ভাইয়ের যে আর কি বড় ভাইরা ছিল সামনে, তো ওনারা বলে যে আচ্ছা আমরা তো অনেকক্ষণ ধরে হাঁটতেছি, সোহেলকে দেখতে পারতেছি না, ওর কি ফোনে কথা বলা এখনো শেষ হয়নি, তো ওকে একটু ডাকি। তো ওকে ডাকতে এসে দেখে যে উনি একা একা আর কি দাঁড়ায় আর কি, লাইট ছাড়া আর কি দাঁড়ায় আর কি কথা বলতেছে যে কে আপনি, আমার পিস নিচ্ছেন কিসের জন্য, এই সিও মুসুম। তো বলার পরে আর কি ওনারা কিছুই দেখতে পারতেছে না, বাট আমার ভাই দেখতেছে। তো আয়সা বলতেছে সোহেল কার সাথে কথা বলিস, কেউই তো নেই। তো বলতেছে, তারপর বলে যে না আমি একটা মানুষের সাথে আর কি একটা আর কি ইয়ার সাথে কথা বলতেছি যে আমার পিস পিস আসতেছে। বলে কি আচ্ছা কেউ নাই এদিকে, তুই চল তারপরে বাসায় যা। তোর তো সেদিন রাতে 1টা বাজে ওনারা বাসা আসে, আসার পর আমার ভাই দোতলায় চলে যায় ওনার রুমে, তো যার যার মতো শেষে বাসায় চলে যায়। তো বাসায় যাওয়ার পরে আর কি দোতলায় যাওয়ার পর আমার ভাই ঘুমায়। তো ঘুমানোর পরে আর কি রাত 2টা বাজে, তো উনি ঘুমিয়ে যায়। তারপরে আর কি আওয়াজ আসে যে ওনার সামনে থেকে যে ঘুমিয়ে, যখন ঘুমিয়ে যায় আর কি পায়ের কাছ থেকে ওনার আওয়াজ আসে যে কেউ একজন বসে আর কি কান্না করতেছে খুব। তো কান্না করতেছে কে, তারপর উনি একটু ভালো মতো ঘুম থেকে উঠে দেখে যে একটা মহিলা আর কি কান্না করতেছেন। তো এটা দেখে আমার ভাই আর কি অনেক জোরে চিল্লাচিল্লি করে যে কে আছে, বাঁচাও বাঁচাও বলে। তো একতলার যে ভাইরা ছিল ভাইয়ের ভিতরে একজন চলে আসে, আসার পর বলে যে সোহেল কি হয়েছে। বলে কি যে ভাইয়া এরকম এরকম কাহিনী যে আমার পায়ের সামনে একটা মহিলা বসে কান্নাকাড়ি করতেছিল। তো বলে কি যাচ্ছে এগুলো কিছুই না, তো আমি তোর সাথে আর কি রাত্রে ঘুমাবো, আজকে সমস্যা নেই, প্রবলেম সলভ হয়ে যাবে। তো এ বলে আর কি আমার ভাইয়ের সাথে ঘুমিয়ে যায় রাতে। তো আবার 4টা বাজে ওনার বাসার যে দেওয়ালটা ছিল, দেওয়ালের পাশে ছিল একটা ওয়ার্ড্রুপ। তো ওয়ার্ড্রুপের পাশ থেকে একটা আওয়াজ আসলো আর কি, কান্নাকাটির আওয়াজ আসতেছে, ওই সেম টু সেম মহিলার কান্না আসতেছে। তো আমার ভাই লাভ দিয়ে উঠলো ঘুম থেকে, যে উঠে আর কি পাশে ভাইয়াকে বলতেছে যে ভাইয়া 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 দেখেন যে আবার সেম টু সেম কাহিনী, কান্নার আওয়াজ, তো বলে কি যে হ্যাঁ শুনতে পারতেছি। তো আমার ভাই বললো যে ভাই দেখেন এবার আমি খুব ভয় পেতেছি, তো আপনি আমার সাথে চলেন, আমরা একটু ওইটা ওয়ার্ডরোবটা সরাই আর কি দেখি যে কি আর কি ওটা ওই জায়গায় আছে। তো ওয়ার্ডরোবটা দুজনে মিলে সরাই, সরানোর পর দেখে যে ওয়ালের ভিতরেই আর কি একটা বড় করে গোল করে আর কি ভাঙ্গা তো দুটো কঙ্কাল। তো এ দেখে রাসেল ভাই দুজনে মিলে দৌড়ে আর কি বাসা থেকে বেরিয়ে একতলায় এসে সবাইকে আর কি ঘটনাটা বলে যে এরকম এরকম দোতলা রুমে ওর রুমে এরকম এরকম দেখছি। তো দেখার পরে সবাই বলে যে না এরকম কাহিনী তো ঘটনা কোনোদিন, তো চল আমরা সবাই দেখব। তো ওনারা সবাই যায় একজোট হয়ে, তো গিয়ে আর কি দেখে যে কিছুই নেই, ওই যা কিছু নেই, যে ওয়ার্ডরোবটা যে সরাইছে ওই ওয়ার্ডরোবটা সেম টু সেম জায়গায়, আর ওনারও ওয়ার্ডরোব সরাই দেখে যে ওই জায়গায় কোনো ভাঙ্গা চূড়া কিছুই নেই। তারপর আর কি আমার ভাই সেদিন রাতে একতলায় কাটায়, কাটানোর পরে আর কি যে পরের দিন ওনার একটা মামা আর কি যে মালয়েশিয়া থাকে, তো ওনাকে খবর দেয়, দেওয়ার পর ওই দোতলা থেকে উনি নেমে যায়, তারপর থেকে উনি যে বাসায় শিফট করে, তো ওখানে আর এরকম ঘটনা ঘটে।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট একটা ইমেইল পড়ব এবং সেই ইমেইলের মাঝখানে আমাদের নতুন অতিথি আমাদের সাথে যোগাযোগ যোগ দিবেন। তো আমি ছোট্ট একটা ইমেইল পড়ছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আমি রুম্মান, আমি যশোর জেলার সদর উপজেলা বেজপাড়া নামক একটি এলাকার বাসিন্দা। দূরত্ব এবং সময়ের অভাবে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়। প্যারানর্মাল বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। ঘটনাটি আমার বড় বোনের সাথে ঘটে। ঘটনাটি 2013 সালের মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া একটি ঘটনা তার ভাষায় শেয়ার করছি। সেদিন প্রতিদিনের মতো পড়া শেষ করে আমি ঘুমিয়ে পড়ি। এক পর্যায়ে দেখলাম আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছি, চাঁদের আলোয় বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে। চাঁদটা দেখার ইচ্ছে হতেই আকাশের দিকে তাকালাম, যা দেখলাম তা আমার দুচোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। চাঁদটির স্পষ্ট আলোয় আমি আরেকটি অস্পষ্ট কালো চাঁদ দেখতে পেলাম। কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকার পর শুনলাম কেউ আমাকে ডাকছে, একবার দুবার, বুঝতে পারলাম আম্মুর কলা। আমি ডাকে সাড়া দিয়ে ভেতরে গেলাম, দেখলাম আম্মু তার বিছানায় শুয়ে আছে। আম্মুর কাছে যেতেই অনেকটা ধমকের সুরেই বলল, এখনো জেগে কি করছিস, শুয়ে পড়। আমি বিষয়টা আম্মুকে বলতে গিয়েও বলতে পারলাম না। আমি আমার রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই আম্মু বলল, কয়টা বাজে? আমি ঘড়িটা দেখলাম 1:50। বিষয়টি চিন্তা করতে করতে রুমে ঢুকেই জানালা দিয়ে আবার বাইরে তাকালাম। বলে রাখা ভালো যে আমার বোনের ঘরের জানালা থেকে কয়েক ফিট দূরে একটি পরিত্যক্ত ডোবা, ডোবাটির অপর প্রান্তে অনেক বছরের পুরনো দুটি শিশু গাছ অর্থাৎ রেইন ট্রি এবং কিছু পুরনো আমলের দুটো বাড়ি, এবং তাতে অনেক বছর যাবৎ দুটি হিন্দু পরিবার বাস করছেন। আকাশের চাঁদ দুটোকে খোঁজার চেষ্টা করতেই পানিতে কিছু পড়ার শব্দ পেলাম। শব্দটা ডোবার দিক থেকেই মনে হতেই সেদিকে তাকালাম, চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম একটি কাকতাড়ুয়ার মতো অবয়ব ডোবার ওই প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছে। অবয়বটি গাছের কাছে পৌঁছেই এদিকে ঘুরে দাঁড়ালো, তাকালো। জিনিসটিকে স্পষ্ট দেখতে পেলেও আমি যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কাকতাড়ুয়াটি আমার দিকে তাকিয়ে বিকৃত স্বরে চিৎকার করে বলছে, 1:00, 3:00 বাজে। ভয় পেয়ে ঘুম ভেঙে গেল। এতক্ষণ যা দেখলাম সবটা স্বপ্ন ছিল, মনে হতে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভোর হতে আর কতক্ষণ তা জানার জন্য ঘড়িটার দিকে তাকাতেই এই গরমে আমার হাত পা জমে যাবার মতো অবস্থা। দেখলাম ঘড়িতে ঠিক 3:00 বাজে। স্বপ্নের কথাটা বারবার মনে পড়তে লাগলো। সে রাতে ঘুম হল না, 7:05 কিছুতেই মিলাতে পারলাম না। এক পর্যায়ে ফজরের আজান দিলে আমি বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিতেই মুখের ডান পাশটা জ্বালা করে উঠল। বিষয়টা তখনও বুঝতে পারিনি। ওই দিন সকালে পাশের বাড়ির এক প্রতিবেশী চাচির কাছে দেখা হতে তিনি জিজ্ঞাসা করলেন, গালে কিসের দাগ? ও তেমন কিছু না বলে আমি বিষয়টা ততক্ষণের মধ্যে তখনকার মতো উপেক্ষা করলাম। বাসায় ফিরে আয়নায় খেয়াল করলাম ডান গালে আঙুলের পাঁচটা আঙুলের সাইজের 4-5টা দাগ বসে আছে। সেই দিন সন্ধ্যা হতেই আমার প্রচণ্ড জ্বর শুরু হয় এবং 3-4 দিন সেই জ্বর ছিল। আমার সাথে ঘটে যাওয়া এই ছিল আমার বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা। গুছিয়ে না লিখতে পারার জন্য দুঃখিত, ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেক অদ্ভুত একটা ঘটনা, 1:00, 3:00 বাজে স্বপ্নের মধ্যে শুনলেন এবং ঘোচক মেরে দেখলেন যে ঘড়িতে 3:00 বাজে, এবং তার মাঝখানে স্বপ্নে আপনার মা যখন আপনাকে জিজ্ঞেস করেছিলেন 1:00 বাজে, তখন সময় ছিল 1:50। সবকিছু মিলিয়ে খুব অদ্ভুত একটি ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
হ্যালো রাসেল ভাই, আমার নাম হৃদয়, আমি এসেছি মিরপুর 6 থেকে। যাই হোক ভাই, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। এটা হলো 1970 কি 75 এর দিকের ঘটনা। তো সেটা আমার বাবার দাদাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো তখনকার সময় একটা প্রচলিত কথা ছিল যে তখনকার সময় বলা হতো যে একটা বড়বেরাম নামে একটা কাহিনী ছিল। তো এটা এটাকে হয়তো মহামারী বলে অনেকে ধারণা করত। অনেক অঞ্চলে একে অনেকভাবে নাম করা হতো। তো কেউ বলতো একে ওলা বিবি, ওলামারি ইত্যাদি। তো আমাদের দেশে আমাদের অঞ্চলে এইটাকে বড়বেরাম নামেই সবাই চিনত। তো যাই হোক, তো যে সময় এই বড়বেরামের তাণ্ডব চলছে গ্রামে গঞ্জে, তখনকার সময়ের ঘটনা এটা। তো তখনকার সময় আমার দাদি তো নদী থেকে পানি আনতে গেছিল। তো পানি আনতে যাওয়ার সময় সে দেখলো যে নদীতেই এই নদীর পানিতে একটি মরা দেহ, এই মানে এই বড়বেরামে আক্রান্ত হওয়া মরা দেহ নদীর পানির উপর দিয়ে ভাসছে। তো এটা দেখার পর আমার দাদি একটু ঘাবড়ে গিয়ে কি করলো, পানি তাড়াতাড়ি করে নিয়ে এসে সরাসরি বাসে চলে আসলো। বাসায় চলে আসার পর তো কিছুক্ষণ পর আসলে যে জিনিসটা হওয়ার কথা ছিল না তাই ঘটলো। তার সাথে একটি বাজে অবস্থা যে তাকে এই বড়বেরাম নামক এই ইয়াতে আছর করলো। তো তখনকার সময় এটা আছর করার সময় তো সে আসলে মারাত্মক অসুস্থ হয়ে পড়লো। তো আসলে এটার প্রভাব যে এতটুক ছিল যে তার শরীরের যে অংশ বিভিন্ন অংশ জায়গায় থেকে পচিয়ে পচিয়ে যাওয়া অবস্থা, তো তার শরীরে যে মাংস ছিল তা খুলে খুলে পড়ছে এরকম অবস্থা। তো আসলে একটা মারাত্মক অবস্থা যে দুর্গন্ধ ছড়িয়ে গেছে চারিদিকে। তো এই খবরটা আমার দাদার কানে গেল, সে জলদি জলদি বাসায় এসে পড়লো। বাসায় এসে যাওয়ার পর সে সবকিছু দেখে বুঝতে পারলো যে আসলে এটা কি হয়েছে। তো যাই হোক, সে সময় এই বড়বেরাম নামকের অবস্থার কারণে অনেক লোক মৃত্যুবরণ করছে। তো এটা থেকে নিস্তার পাওয়া অনেকটা অসম্ভবই ব্যাপার ছিল। তো দাদা কিছু সাত পাঁচ না ভেবে আমাদের দেশে একজন কবিরাজ ছিল, সে তাকে কবিরাজকে খবর দিল। তো দাদা একজন স্বনামধন্য ব্যক্তি হয়, সে কবিরাজ তার কথা শুনে সে সরাসরি আমাদের পাশে এসে পড়লো। আসার পর তো কবিরাজ সবকিছু দেখে বললো যে আসলে তো তাকে বড়বেরামে ধরেছে, তো তাকে সুস্থ করতে হলে তো কিছু করতে হবে। তো সেটার জন্য সে প্রসেস চালালো। তো সেক্ষেত্রে দাদা আর তাদের সন্তানরা ছিল তাদেরকে বাইরে রেখে তো কবিরাজ তার উপর এই বড়বেরামের যে আছর ছিল তার দাদির উপর তার আছরটা ইয়াতে প্রসেসটা চালানো শুরু করলো। তো আছরটা করানোর পর দাদির উপর দিয়েই সে যে ওষুধটা দাদির উপর দিয়ে যেটা ছিল তার উপরে ওঠার দাদির উপর প্রসেস চালানোর পর সেটা দাদির উপর হাজির করানো হলো। হাজির করানোর দাদি তার কণ্ঠে সময় বলতেছিল যে আচ্ছা আপনাকে, সেকে বললো যে আপনি এভাবে এখানে এসেছেন কিভাবে, আপনি তার উপর আছর করেছেন কেন বা কিসের জন্য। তো দাদি তার কণ্ঠে বলছিল যে সময় সে পানি আনতে গেছিল নদী থেকে, তো সে যে লাশটি নদীর উপর ভেসতে দেখছিল, তো তা দেখেই যে সে তাড়াহুড়া করে চলে আসলো। এর সাথে লাশটির সাথে বড়বেরাম নামক জিনিসটা ছিল, সে দাদির সাথে চলে এসেছে। তো এখন সে বললো যে আপনি যেহেতু চলে এসেছেন তো আপনি এখান থেকে কিভাবে যাবেন বা কি হয়ে যাবেন, তো আপনি বলেন আমাদের। সে বললো যে না, আমি কোনোভাবে যাবো না, হয়তো আমি এদের বংশকে নির্বংশ করে দিয়ে তারপরে এখান থেকে চলে যাব। তবে কবিরাজ বলল যে না, তো এটা করলে তো হয় না, আপনি কিছু একটা করুন, হয়তো আপনি এখান থেকে কোনোভাবে চলে যান। তো সে বললো না, আমি কোনোভাবেই যাব না। তো কবিরাজ আর দাদি এটা জোরাজুরি করার পর শেষমেশে একটা প্রস্তুতি মানলো যে হয়তো সে যাবে, হয়তো তাকে গাছ নয়তো ফল এরকম কিছু দিতে হবে। তো কবিরাজ বললো গাছ বা ফল এটা বলতে কি আপনি একটু গুছিয়ে বলুন। সে বললো যে হয়তো দাদি বা তাদের সন্তানের কাউকে সে নিয়ে যাবে। তো সে বলল যে আপনি সন্তানের কাছে নিয়ে যাবেন, এক্ষেত্রে বোঝা যায় যে গাছ বলতে সে আমার দাদিকে বুঝিয়েছে আর ফল বলতে তাদের সন্তানকে বুঝিয়েছে। এই বলতে বুঝিয়েছে হয়তো দাদিকে সে নিবে বা তার সন্তানের কারো একজনকে সে নিবে। তো সেক্ষেত্রে তো এটা দাদা শুনলো, এটা শোনার পর সে তো কোনোভাবে মানতে চাইল না যে এটা কিভাবে সম্ভব, তো এরকম একজন সন্তানকে দিতে হবে বা দাদিকে দিতে হবে। সে বললো যে এর অন্য কিছু দিয়ে এটা কি সামলানো যায় না। কবিরাজকে দিয়ে বলালো যে তাহলে আপনি একটা কাজ করেন, তো আপনি যেসব গাছ বা ফল দিয়ে চেয়েছেন তাহলে আপনি একে প্রাণের বদলে প্রাণ দিলে হয় না, যেমন গরু ছাগল ইত্যাদি, এই দিয়ে মানানোর চেষ্টা করলো তাকে। কিন্তু সে এক রুখা যে সে যাবে না, হয়তো সে দাদিকে বা তাদের সন্তানের কাউকে নিবে। তো সেক্ষেত্রে আর কোনো কিছু না পেরে দাদা চেষ্টা করলো যেহেতু কোনো কিছু হয় না তাহলে আর কি করার। তো সেই সময় আমার বাবারা ছয় ভাই বোন ছিল, তারা যে সবার ছোট ছিল যে পিছে সে দুধের সন্তান ছিল, তো দাদা চেষ্টা করলো যে সবার ছোট যে মেয়ে তাকেই দিবে সে। তো শেষমেশ তাকে বললো যে হ্যাঁ সে তার মেয়েকে দিবে, কিন্তু এক শর্তে যে এই মেয়েকে দেওয়ার পর তার এখান থেকে সেভাবে সারা জীবনের জন্য চলে যেতে হবে, আর কোনো ক্ষতি করতে পারবে না সে। তো সে কথা দিল যে হ্যাঁ আমি ক্ষতি করবো না। আর কবিরাজ বললো যে আপনি যে যাবেন তো আমরা কিভাবে বুঝবো যে আপনি এখান থেকে চলে গেছেন বা কি আসলে বিষয় আর থাকছেন না। সে বললো যে বাহিরে যে বাসার সামনে যে বড় গাছটি আছে, সে যাওয়ার সময় ওই গাছের থেকে বড় একটি ডাল ভেঙে পড়বে, আর এই ভেঙে পড়ার মাধ্যমে যা বুঝতে পারবে যে সে বাসা থেকে চলে গেছে। তো তার কথা মতো বললো ঠিক আছে আচ্ছা, তো প্রসেস শুরু করলো। সে বললো যে ফজরের আগে আগে এটা করতে হবে। তো দাদাকে সব খুলে বলা হলো। তো ফজরের আগে আগে এমন সময় দাদাকে বললো যে তার ছোট যে মেয়ে দুধের সন্তান তাকে বললো যে আপনার স্ত্রীর পাশে রাখেন তাকে। তো সে তার কথা মতোই তার স্ত্রীর পাশে রাখলো সেই সন্তানকে। রাখার পর যেহেতু সে ছোট বাচ্চা দুধের শিশু, সে কি করলো রাখার পর সে হয়তো জাগনা ছিল, সে উপরের দিকে তাকিয়ে মানে হাত দিয়ে খেলছিল। তো খেলার পর এরকম অবস্থায় যে এরকম খেলছিল যে ফজরের আগ হয়ে গেছে, এরকম অবস্থায় কবিরাজ বলল যে ফরাজি সাহেব যে আপনি তার আপনার সন্তানের মুখে একটু পানি দেন। তো সে পানি দিল, পানি চামচ দিয়ে সে পানি দেওয়ার পর কিছুক্ষণ সময় হতে না হতে যে খেলা অবস্থায় আগ উপরের দিকে তাকে যে খেয়েছিল যে হঠাৎ করে সবকিছু নিস্তেজ হয়ে পড়লো, মানে হাত পা সবকিছু নিস্তেজ করে পড়লো, সে বোঝা গেল যে সে মারা গেছে। এরকম সে মারা যাওয়ার কিছুক্ষণ পরে একটা আজব ব্যাপার ঘটলো যে বাড়ির উঠানে যে বড় গাছটি ছিল করই প্রজাতির যে গাছটি, তো সেই গাছের থেকে বিশাল বড় একটি ডাল মাটিতে ভেঙে পড়লো। আর এর কারণটাও ছিল যে সে সময় কোনো ঝড় বৃষ্টি তুফান বা আশয় বিষয় এরকম কিছু আর ছিল না, কিন্তু এত বড় যে ডালটি যে কিভাবে মাটিতে ভেঙে পড়লো এটাও আজব বিষয় ছিল। আর তারপরে সময়ের সাথে সাথে আমার দাদিও সুস্থ হয়ে গেছে, এইভাবে সুস্থ হয়ে গেছে। আর এই অবস্থা ছিল যে এই ব্যারামটি পরে যে গ্রামে গিয়েছিল বা জানা গেছে যে গ্রামে গেছে, আসলে সেই গ্রামে অনেকটা ক্ষতিপূরণ দিতে হয়েছে সেই গ্রামের মানুষদের। এই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আফসানা স্বর্ণা আমাদের সাথে আছেন রাজশাহী থেকে, আমাদের সঙ্গে আছেন ফারাবি রহমান, এছাড়াও আমাদের সঙ্গে গোলাম কিবরিয়া আছেন ঢাকা থেকে শুনছেন তিনি, এমডি মাসুম বিল্লা আমাদের সঙ্গে আছেন, এমডি নূর সর্দার আমাদের সঙ্গে আছেন, রাজ খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আবু নাহিদ নয়ন, আমাদের সঙ্গে আছেন ইমরানুজ্জামান বাপ্পি, এছাড়াও এমডি রাসেল আহমেদ খিলগাঁও তিলপাড়া থেকে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সাগর দেওয়ান গাজীপুর থেকে শুনছেন তিনি, জেরিন সাবা ফাবিয়া তিনি আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন এছাড়াও এখানে ইসমাত রফিক, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইসরাত জাহান ঐশি, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মাশফিকুর রহমান বাবু, এস কে বাদশাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শান্ত, এছাড়াও সিকবির আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও শুভঙ্কর সরকার, আমাদের সঙ্গে আছেন ফয়সাল সাইদ, এছাড়াও এম ডি সাগর দেওয়ানের নাম পড়েছি আমি, নাদিম মুনতাসির আমাদের সঙ্গে আছেন, প্রিন্স আছেন, কাজী মাহমুদ হাসান আছেন আমাদের সঙ্গে ইন্ডিয়া থেকে শুনছেন তিনি, কাজী মোহাম্মদ হাসান আমাদের সঙ্গে আছেন, সামিউল হাসান আলিফ আমাদের সঙ্গে আছেন, আব্দুল মুতালিব ইসলাম তানভীর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হৃদয় চন্দ্র, এছাড়াও আমাদের সঙ্গে মেহেদী হাসান সানি আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ খালিদ হাসান, আমাদের সঙ্গে আছেন ঘাসের ডগায় শিশির কণা, এছাড়াও এম ডি হারুনুর রশিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন স্বপ্ন সবি, আমাদের সঙ্গে আছেন প্রিন্স শাহেদ, এস এম ফাহাদ উদ্দিন আমাদের সঙ্গে আছেন, অরণ্য সাজ্জাদ আমাদের সঙ্গে আছেন, অন্তর আহমেদ আছেন, আছেন এম ডি ফাহাদ আহমেদ আছেন তিনি নরসিংদী থেকে, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ দিদার আলম, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেবার বাঁধন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হিমাংশু সামান্তা, এছাড়াও আছেন মেহেদী হাসান রাফি খলিফা সহ আরো অনেকে। তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সবগুলো ঘটনা শুনলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আরো একবার আপনাদের একটু মনে করিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radio50.fm, which is bhotfm@radio50.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং সেই সাথে আমাদের কলকাতা যারা আছেন তারা তো আমাদের ডাকে সাড়া দিবেন আশা করছি। আমি স্পেশালি এখন কলকাতা থেকে যারা ঘটনা পাঠান তাদেরকে বলছি যে আপনারা যখন ঘটনা পাঠাবেন আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ যদি আপনি কলকাতার অধিবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দেবেন আমাদেরকে। আর এক বছর আরো পার হচ্ছে ভূতেশ্বরের, আমাদের এটা অগস্ট মাস এবং অগস্ট মাসের 13 তারিখ আমাদের ভূতেশ্বর যাত্রা শুরু করেছিল 2010 সালে, আবারও 2018 সালের 13 সামনেই আছে। এবং আশা করছি যে আপনাদেরকে এই যে আনন্দ দিতে পারি, দীর্ঘ সময় ধরে যে একটা আনন্দ দিতে পারছি, এই জন্য আমি মানে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে পুরোটা সময় থাকার জন্য। আর সেই সাথে আমরা আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো সেই প্রত্যাশা রাখি, এবং নতুন অতিথি নিয়ে নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, নিরাপদ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।